This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ কি চমৎকার একটা ওয়েদার আজকে, তাই না? খুবই খুবই ভালো লাগছে। উফ, সারাটা দিন এত প্রচন্ড ভ্যাপসা গরম গিয়েছে যে এই এই বৃষ্টিটা একেবারে আশীর্বাদ হয়ে ঝরে পড়েছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য, চমৎকার একটি উপহার আজকের এই বৃষ্টিটা। খুব খুব ভালো লাগছে এই বৃষ্টির অনুভূতিটা গায়ে মাখতে পেরে, অনুভব করতে পেরে, খুব চমৎকার। বন্ধু, আপনারও নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগছে এত বাজে একটা গরমের মানে মধ্য থেকে এই বৃষ্টিটা যে বেরিয়ে এসেছে, মনটা জানটা একেবারে পুরো সবকিছু ঠান্ডা হয়ে গেছে, তাই না? এক্স্যাক্টলি বন্ধু, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, এবং যেই মানুষটির জন্য এত ভালোবাসা এত অপেক্ষা সেই মানুষটি তো চলে আসবেনই যথাসময়ে স্টুডিওতে। ইয়াস, আমি বলছি গুরু হেতুশ্যামের কথা, অফকোর্স তিনি চলে আসবেন, একটু অপেক্ষা করতেই হবে বন্ধু আপনাকে। আর আজকের অতিথি তো বরাবরের মতো আছেনই আমাদের সাথে, এবং যারা ফেসবুকে মাত্র লগ ইন করলেন বা আছেন অনেক ধরে, তারা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের পেজে ভিজিট করুন, এবং দেখবেন যে এখানটিতে আমরা আমাদের ভালোবাসার বাংলাদেশে একটি পোস্ট আপলোড করেছি যেখানটিতে আজকে আমাদের অতিথি বন্ধুর কথা লেখা আছে। তো তার কথা অবশ্যই বন্ধু আপনি শুনতে চান জানি, এবং শুনতে চাইলে আমাদেরকে তো শুনতেই পাচ্ছেন 90.4 এ, দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। আর আপনাকে আমি আমাদের ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, সেটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। তো এটি হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজ, আর এখান থেকে আমরা ভালোবাসা বাংলাদেশের পোস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। তো বন্ধু, বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, এবং আমাদের এই পোস্টে লাইক করুন, কমেন্ট করুন, এবং চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর বন্ধু, চাই বিনীতভাবেই চাই যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপনি ছড়িয়ে দিন সব জায়গায়, শেয়ার করে দিন, এবং অবশ্যই আপনার সেই মতামতগুলো তো অবশ্যই অবশ্যই আমাদের কাম্য, এবং জানতে চাই আপনি কি ভাবছেন, কি লিখছেন, কি জানাতে চান সব কিছুই জানিয়ে দেবেন। এবং আমাদের আরও একটি মাধ্যম আছে, সেটি হচ্ছে SMS। SMS এর নিয়মটিও বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস HT লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং বরাবরের মতো আবারও বলবো যে বন্ধু, আমি জানি, আমরা জানি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, আপনার ভালোবাসার কথা, আপনার সফলতার কথা, যে কোনো কিছুই হতে পারে যা কিছু ইন্সপায়ার্ড করতে পারে আপনার বন্ধুদেরকে, পজিটিভলি দেখতে পারি আমরা, শুনতে চাই আমরা আপনার কাছ থেকে, সে সমস্ত কথা আপনি শেয়ার করতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, SMS, তো নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। আর আমি জানি যে বন্ধুরা আসতেই চান এবং আসতেই থাকবেন। আর একটা ওয়ে আছে, আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন। তো একদম ইজি একটা লোকেশন আমাদের অফিসের অ্যাড্রেসটি, সেটা হচ্ছে Gulshan 1, নভানা টাওয়ার, 15th floor। খুবই ইজি, খুঁজে পেতে কোনো সমস্যা হবে না, চলে আসতে পারেন যখন তখন, এবং আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারসদের সাথে কথা বলতে পারেন। তো অনেক কিছু, অনেক ওয়ে জানিয়ে দিলাম আমাদের সাথে কমিউনিকেট করার, আর এখন তো এই মুহূর্তে আপনি আমাদেরকে শুনছেনই, আর অনেক কথা শুনবেন, অনেক কথা শুনবো আমরা, আর অনেক কিছু জানবো আমরা আপনার কাছ থেকে। আর এই বৃষ্টি ভেজা চমৎকারটাতে খুব 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 ভালো লাগা ভালোবাসা, কিন্তু প্রথমেই বিরতিতে যাচ্ছি বন্ধু, আশা করি বিরতিতে আপনি বিরক্ত হবেন না, ফিরছি একটু পরেই।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা,
ক্যাশ আউট করব, পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে।
আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হইছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক SMS এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করবো, পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক SMS এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে।
শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
Dear listeners, quiz-এ অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelta Millennium 200 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh Zelta Mobile Quiz Contest এ এবারে প্রশ্ন, কাছের মাস্টার মোস্তাফিজ IPL-এ কোন দলের হয়ে খেলেছেন? অপশন এ সানরাইজার্স হায়দ্রাবাদ, অপশন বি কলকাতা নাইট রাইডার্স। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Millennium Q100 Smartphone, 5-inch HD on-cell IPS display, 1.3 GHz quad-core processor, 8-megapixel camera, 1 GB RAM plus 8 GB ROM. Delta Mobile, sharing minds.
Ki baba, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করব, পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক SMS এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে।
শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করব, পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক SMS এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে।
শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
Yeah. মনে আছে কক্সবাজার টিভিতে ছোট্ট গায়ক জাহিদের কথা? কত মানুষ শুনেছে তার গান, অথচ একবার কেউ তার গান মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটের দুনিয়ায়। আজ দেশ বিদেশের কত মানুষজন জানে জাহিদের নাম।
সুপারফাস্ট ইন্টারনেটে এভাবেই সুপার ট্যালেন্ট ছড়াবে বিশ্বব্যাপী। তাই রবির বন্ধ সংযোগ চালু করে ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন সর্বোচ্চ ৫,০০০ ফিচার ফ্রি এবং ২৪ ঘন্টা ২৫ পয়সা প্রতি মিনিট রবি থেকে রবি আর ৬০ পয়সা প্রতি মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট robi.com.bd। রবি
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা,
ক্যাশ আউট করব। পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক এসএমএস এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনে পাশে বিকাশ।
Welcome Bangladesh, Zeta Mobile Quiz Contest.
Dear listeners, quiz-e অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelda Millennium 200 Smart Mobile Phone. Wake up Bangladesh, Zelda Mobile Quiz Contest এ এবারের প্রশ্ন। কাচের মাস্টার মোস্তাফিজ IPL-এ কোন দলের হয়ে খেলেছেন? অপশন এ সানরাইজার্স হায়দ্রাবাদ, অপশন বি কলকাতা নাইট রাইডার্স। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Millennium Q100 Smartphone, 5-inch HD on-cell IPS display, 1.3GHz quad-core processor, 8-megapixel camera, 1GB RAM plus 8GB ROM. Delta Mobile, sharing mind.
Dhaka FM. Bhalobashar Bangladesh.
ওয়েলকাম ব্যাক বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আর আমাদের এই অনুষ্ঠান আপনি শুনতে পাচ্ছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4 থেকে। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, এবং অবশ্যই অবশ্যই স্টুডিওতে অনেক বন্ধুই আছেন, যেমন আছেন কারা কারা আছেন সেটা পরে বলে দিচ্ছি। তবে তার আগে বলে দিতে চাই বন্ধু কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার দিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4 ঢাকা FM, এবং এখান থেকে অলরেডি আমরা একটি পোস্ট আপলোড করে দিয়েছি। তো বন্ধু রিকোয়েস্ট করছি যে সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেল শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর জানি যে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি আসতে চান এসে আপনার ভালোবাসার গল্প আপনার জীবনের গল্প বলতে চান, তো আপনি চলে আসতে পারেন সবসময় আপনার জন্য এই প্ল্যাটফর্মটি। আর সেই ক্ষেত্রে আপনাকে জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB যেন স্পেস দিয়ে আপনার নাম আপনার বয়স এবং আপনার এলাকা এবং অবশ্যই আপনার ফোন নম্বরটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এছাড়াও আপনি কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেসটি বলছি Gulshan 1 নাভানা টাওয়ার 15th floor। সো আর দেরি করা ঠিক হবে না মনে হচ্ছে, বিকজ It's time to welcome Guru Abhisham.
চলে এসো বন্ধু মাটির টানে। ও ফরগেট ইট,
বন্ধ কর।
আফরিন আফরিন গানটা শোন।
Oh,
आंखें और ख्वाब, आंखें नीची हुई, हाया बन गई। आंखें उठकर झुकी तो अदा बन गए। एग्जैक्टली কেন প্রেমে পড়বে না মানুষ কোন একটা মেয়ের এই চোখে যথেষ্ট কয়েক জনম হারা যাওয়ার জন্য নুসরাত ফতে লিখানে কাল জয়ী এই গানটি কথাগুলো বলতে চমৎকার হবে আসছে কখনো নারীর চোখ কখনো চুল যাদের বয়স পার হয়ে গেছে মানে আমার মতো বুড়ারা আর কি তারা কল্পনায় বারবার এখনো প্রেমে পড়বে প্রেম এমনই এক নেশা যা কখনোই নষ্ট মানে কেটে যাওয়ার মতো না ফুল যে তো দুনিয়া পরিশান হয় ফুল যে তো সব ঠিক জুলফে বিখা হয় দিল সে লহরা তো রাত জানে লাগি Amber Radio, right? You say it to launch on 1st September. Amberi. যত সাধনা যত গান যত সুরের মূর্ছনা সব সে নারীদেরকে নিয়ে সে নারীর সৌন্দর্যকে নিয়ে তোকে নিয়ে তোদেরকে নিয়ে সবকিছু শুরু এবং শেষে শুধুই তুই শুধুই তোরা চলে এসো বন্ধু মাটিটা দেখ কেমনি মুড় তৈরি হয়ে যায় সেখানেও তোরা প্রেমে মানুষ পড়বে না কেন বল চলে এসো বন্ধু মাটির টান তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ সবার জন্য দোয়া প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে আর প্রত্যেকটি বাড়ির শাসিত শুভে ভালোবাসা দিই ভালোবাসার কিছু মানুষ অলরেডি স্টুডিওতে উপস্থিত অনেকেই দেখা করতে আসে সম্ভব হোক পর হয়ে ওঠে না সবসময় স্টুডিওতে নিয়ে আসে কয়েকজন অলরেডি আমার বন্ধুদের সাথে দূর দূরান্ত থেকে না করতে পারলাম না এক দুই মিনিটের মধ্যেই তাদের কাছ থেকে বিদায় নেবে একটু নাম পরিচয়টা জেনে নিই কে কে আছে একটু অল্প অল্প করে
আমি ফয়সাল আগে থেকে আসছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ আমার মামার ছেলে আর গুরু একটাই যে আপনাকে আমি অনেক ভালোবাসি আমি গুরু এটা মানুষ কি ছেলেদের প্রেমে পড়ে আমি গুরু আপনার প্রেমে পড়েছি
ছেলেদের প্রেমে তো অনেক বেশি মারাত্মক হয়েছে ফয়সাল কারণ আমি দেখেছি যে ছেলে এবং মেয়ের সম্পর্কটাতে একটা লিমিট আছে লিমিটলেস তখনই হয়ে যায় যখন ছেলে ছেলে প্রেমে পড়ে এবং তোমাদের এই প্রত্যেকটা ভালোবাসাকে আমি অনেক ইটস রিয়েলি ওর্থ টু মি আমি অনেক মূল্যায়ন করি আমি সেই মাপে প্রফেশনাল কোনো পার্সোনালিটিজ না আপনার তোমাদের প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা কথা প্রত্যেকটা চোখের পানি আমার কলিজার সাথে মিশে থাকে এটা আই জাস্ট মিন ইট
মেঘলা তুই জানিস বহু বছর আমার সাথে আছিস, নিঃসন্দেহে তুই বুঝতে পারিস যে তাদের প্রত্যেকটা ইমোশন কিভাবে আমাদেরকে ছুঁয়ে যায়।
গুরু আমি এসময় আনন্দ কি বলে এটা না জানি, এটা কি বলে চোখ দিয়ে পাশ করি, আমি প্রেমে পড়ছি আপনার, আপনাকে আমি অনেক ভালোবাসি।
পাশের বন্ধুর কাছে দৃষ্টি প্রতিবন্ধী একজন তার বন্ধু আছে, একটু তাকে
আপনি একটা কথা আমাকে বলেছিলেন, আমি সেটার উত্তরটা একটু দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি একটা বৃষ্টির গান আপনাকে ডেডিকেট করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে সাধারণত ছেলেরা মেয়েদেরকে বৃষ্টির গান ডেডিকেট করে, বা আমি আপনাকে বৃষ্টির গান ডেডিকেট কেন করেছি তার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি সবার জন্যই সুখের বৃষ্টি, বা বাইরে থেকে বাইরের যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টি কারো কারোর জন্য সুখের, কারো কারোর জন্য দুঃখের, বাট আপনি আমার জন্য আপনাদের আমাদের জন্য অর্থাৎ লিসেনার বা যারা শুনছে দেশবাসী সবার জন্য সুখের বৃষ্টি,
আমাদের জন্য বৃষ্টির গান দিয়ে ডেডিকেট।
আচ্ছা এক মিনিট ধরো, আমি আপনার কাছ থেকে দুটো মিনিট সময় নেব, যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আজকে আপনাকে একটা গানের বৃষ্টি দিয়ে দিতে চাচ্ছি। অবশ্যই এটা গানটা ডেডিকেট করছি ভালোবাসার বাংলাদেশের যত লিসেনার্স আছে সবাইকে, আমি গানটা খুবই কম গেছি কারণ যেহেতু সময় আমাদের খুব অল্প, আজকে গুরু বলেছেন সেহেতু। হ্যাঁ ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন, ভালোবাসা আমাদের সবার জীবন, যেখানে থাকি যেভাবে থাকি, যেখানে থাকি যেভাবে থাকি, ভালোবাসা তো হবে সবার আপন, সবার আপন, চোখের পাতা কামার কাজল, ভালোবাসা আমাদের মায়ের আচল, শত মমতায় জড়ানো সবাই, শত মমতায় জড়ানো সবাই, ভালোবেসে কে যায় সুখের স্বপন, সুখের স্বপন, ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন, ভালোবাসা আমাদের সবার জীবন, বুকের মাঝে পাতা স্নেহের আসন, ভালোবাসা আমাদের বাবার শাসন, মনে রাখা চাই সবার সবাই, মনে রাখা চাই সবার সবাই, ভালোবেসে হতে চাই সবার স্বজন, সবার স্বজন। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অনেক সুন্দর এবং অনেক ভরাট কণ্ঠ।
এই গানটা মেঘলাকে বের করেছে আপনার, মেঘলাকে ধন্যবাদ দেওয়া আমার হয়নি, আমি আসলে অনেকে খুব জান আসলে গত সপ্তাহে আমি শুনতে গেছিলাম, বাট মেঘলাকে সাথে আমার কথা বলে এটা হয়ে ওঠে না, মেঘলাকে অনেক ধন্যবাদ, মেঘলাকে অনেক বেশি ধন্যবাদ। আর মেঘলাকে যাই হোক উনি বিয়ে করেছে আমি শুনেছিলাম, মন থেকে দোয়া করেছিলাম, কিন্তু তাও তো আমি মনে কষ্ট নেই, মন থেকে দোয়া করেছি।
মেঘলা একটু ডাউট ছিল যে আদৌ গানটা পাবে কিনা,
কনফিডেন্টলি
বললাম অবশ্যই বাংলা ছায়াছবির গান। আমরা পরবর্তী বন্ধুর কাছে শুধু নাম আর পরিচয়টা নিই, অনুষ্ঠান আমাদের অলরেডি সময়
গুরু
বৃহস্পতিবার রাতে রাতে যখন স্টুডিওতে শুরু করেন আমাদের চোখ দিয়ে অনেক পানি ঝরে, আপনাকে খুবই মিস করা হয়।
আসসালামাইকুম গুরু, আমি সুমন, আমার দেশের বাড়ি রশিন্দি।
আমার অনেক জ্বর ঠান্ডা নিয়ে তারপর আসি আপনার কাছে। দেন আমরা আমাদের আমাদের রেগুলার অনুষ্ঠানে চলে যাই ফয়সাল একদম শেষ মুহূর্তে
ধরো আজকে সারা রাত আপনার সাথে থাকবো অনেকে চলে আসছে গুরু আজকে সারা রাত আপনার আপনার সাথে থাকবো
কে বলছেন কোথেকে বলছেন রুনু রাইট
আমি আসলে শুনছি তো আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগছে ফোন দিলাম
ওকে শারমিন আমাদের সাথেই থাকেন আমরা আছি আপনাদেরকে সাথে এবং সবাই কিন্তু অনেক পরিচিত হয়ে গেছে যেমন আমি বুধবার আগে ফয়সাল স্ট্রাইক করছি যেটা শারমিনের ফোন আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথেকে বলছেন
জি গুরু আমি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ মোশাররফ সরকার
মোশাররফ সাহেব কি খবর মোশাররফ সাহেব ওই যে আমাদের প্রথম থেকেই বহুবার আমাদের সাথে ফোনে কথা হয় কেমন আছেন মোশাররফ ভাই
জি আলহামদুলিল্লাহ গুরু আপনি কেমন আছেন
জি জি ভালো আছি ভালো থাকেন মোশাররফ ভাই আমরা খুব অল্প সময় নিচ্ছি কারণ আজকে অনেক বিশাল এক ঘটনা আছে সেই অতিথিকে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব
গুরু আমি দুইটা কথা বলতাম আপনার সঙ্গে কথা বলতে পারি না দুইটা কথা বলার সময় দিলে খুবই মানে ধন্য মনে করতাম আর কি
আমিও খুশি হইতাম বাট অনুরোধ হচ্ছে এক মিনিটের মধ্যে কথাগুলো শেষ করতে হবে প্লিজ সম্ভব না হলে হয়তো পরে কথা বলতে হবে মোশাররফ ভাই ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথেকে বলছেন নয়ন কি খবর আমি ভালো আছি আপনি ভালো আছেন প্রচন্ড গরম দাবদাহের পরে এখন বৃষ্টি হয়েছে রাইট নয়ন অধিকার এনভায়রনমেন্ট কেমন ওয়েদার কেমন রংপুরে
জি গুরু আসলে বৃষ্টি হয়নি তো ওয়েদারটা একটু
এখনো ভ্যাপসা গরম কেমন চলছে দিনকাল নয়ন
জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে
ঝটপট কয়েকটা প্রশ্ন উত্তর দাও তো একদম সঠিক সঠিক কারো প্রেমে পড়েছো কখনো
জি গুরু
বলি কারো প্রেমে পড়েছো
আমি
না আমি পাশের বাড়ির রহিমের কথা বলতেছি
জি গুরু
বলি প্রেমে পড়েছো কখনো ওকে লাস্ট ফোন কল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথেকে বলছেন
আমি নাজমুল বলছি গাজীপুর থেকে
নাজমুল কি খবর ভাই
আমি চাকরি করি ক্যালিসে
হ্যাঁ ভেরি গুড আমি বলছিলাম যে নাজমুলের সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি যা কি সে সবচেয়ে বেশি ভালোবাসে বন্ধু হিসেবে
গুরু আমার বন্ধু বলতে আমি এত বন্ধু বান্ধবের সাথে চলি না তবু আমি কিছু কথা বলতে চাইছিলাম আমার সাথে
কতক্ষণ সময় লাগবে আনুমানিক
দুই তিন মিনিট বললি হবে
দুই তিন মিনিট তোমাকে আমি 30 সেকেন্ড সময় দিলাম বলো
গুরু আমি ব্যস্ত কথা বলতে আপনার অনেক দিনের ফোন দিই কিন্তু আপনার পাই না ঠিক আছে
30 সেকেন্ডে 20 সেকেন্ড কিন্তু এদিকে গুরুর ভালোবাসায় গেল বাকিগুলো বলো ওহো লাইন ডিসকানেক্ট
আমিও
তো বলেছি আমিও তো বলেছি এর আগে একবার শুনিয়েছিলে কি প্রথম দিকে সবাই মিলে কাশো না এক দুই লাইন। তাই কল ড্রপ হয়ে যায়, কেউ যেন না ভাবে যে আমরা ইন্টেনশনালি কল কেটে দিচ্ছি।
আসসালামু
আলাইকুম, লাস্ট ফোন কল, লাস্ট তো কয়েকবার বললাম, কততে লাস্ট? জি আসসালামু আলাইকুম।
হ্যালো গুরু, আমি নাজমুল।
হ্যাঁ নাজমুলকে পেয়েছি গাজীপুর থেকে, রাইট নাজমুল? আচ্ছা 30 সেকেন্ড সময় আছে, গুরুর ভালোবাসা আছে আমি জানি, বাকিগুলো বলো।
গুরু মানে আমি আপনার কাছে আসতে চাই, ঠিক আছে? আমার জীবনে অনেক কষ্ট, ঠিক আছে?
আইসা পড়ো, যদি আমার কাছে একটা জাদুর ঝাপটি নিয়ে তোমার কষ্ট দূর হয়, সো প্লিজ কাম টাইট এন্ড গিভ মি দ্য টাইট হাগ।
জি আপনার কাছে আসছি, আমার মনে কষ্ট হলো বলে যাতে আমি একটু মুক্ত হই, কারণ আমি অনেক কষ্টে আছি।
তাই যদি হয় তো চলে আসো, আমাকে চেপে ধরো শক্ত করে, সমস্ত কষ্ট ট্রান্সমিট করো আমার কাছে, দে ফ্রি হয়ে যাও। ওকে বিদায় নিচ্ছি আপাত দৃষ্টি তোমার বন্ধুর কাছ থেকে পাইছেন।
বিদায় দিতে কেন আপনি আমাকে বিদায় দিতে চান বলেন তো? আমাকে বিদায় দিতে কি লাভ?
আমিও তো চাই সবার সাথে থাকি, কিন্তু
হ্যাঁ সেটাই, আমাদের সবারই একটা বাধ্যবাধকতা থাকে সব জায়গা থেকে। সবাইকে শুধু লাস্ট একটা কথা বলবো যে সবাইকে ভালোবাসুন, ভালোবাসার বাংলাদেশের সাথে থাকুন, ঢাকা এফএমের সাথে থাকুন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ, এটা আমার বন্ধু, পাশের বন্ধু যিনি আছেন তাকেও আমি এটা রিকোয়েস্ট করবো, সবাইকে রিকোয়েস্ট করবো, ভালোবাসাটা যাতে আপনাদের মন থেকে কখনোই না মরে। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই বেদনা হোক, যতই যন্ত্রণা হোক, যতই সুখ হোক, সুখের সময় পাশে রাখবেন, দুঃখের সময় পাশে রাখবেন, ভালোবাসাটা যাতে আপনাদের মন থেকে কখনো না মরে, প্লিজ।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
চিন্তায় করছিলাম এই কথাগুলো মানুষের অন্তরে অনুরণিত হোক, প্রতিধ্বনিত হোক, দেখ সেই সময় কিন্তু চলে এসেছে, মানুষকে ভালোবাসা দিয়ে ডাকলে সে ডাক সত্যিকার অর্থে প্রতিধ্বনিত হয়, এটি কিন্তু তার সত্যিকার রিফ্লেকশন। থ্যাংক ইউ, আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইওর প্রেজেন্স, উইথ অল ইওর প্রেজেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাডিজ। আমরা চলে যাচ্ছি আজকের ডেডিকেটেড রেগুলার অনুষ্ঠানে, যিনি আমাদের আজকের হট সিট অলঙ্কৃত করেছেন, প্রতি বৃহস্পতি ও শুক্রবারের সন্ধিক্ষণে যারা প্রতীক্ষায় থাকে সে মানুষটি অবশ্য এর মধ্যেই হট সিটে বসেছেন, তাকে আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে, কেমন অনুভূতি হচ্ছে ফাইনালি ভালোবাসার বাংলাদেশে আপনি বসেছেন, যেখানে অন্তত ভালোবাসা প্রবণ মানুষগুলো আসতে চায় এবং অনেক ভালোবাসা প্রবণ মানুষের কাছে তার জীবনের কথা পৌঁছাতে চায়, অনুভূতি কেমন আপনার?
অনুভূতি গুরু আজকে সবচেয়ে আমার জীবনের পাওয়া মনে হয় আপনার সাথে আমার দেখা হয়, এটাই সবচেয়ে আমার অনুভূতি যে আমি আপনার সাথে দেখা করতে পারছি। অনেকদিন চেষ্টা করেছিলাম আপনার সাথে আমি দেখা করব, কিন্তু আমি দুই তিনবার আপনার এই ঢাকা এফএম এ এসেছি, কিন্তু আমি আপনার দেখা পাইনি। তো আমি প্রতিটি রাত প্রতিটি অনুষ্ঠান আমি আপনার শুনি বসে থেকে, আমি দিনে ঘুমাই, যেদিন অনুষ্ঠান থাকে সেই দিন আমি দিনে ঘুমিয়ে রাত্রে আপনার অনুষ্ঠানটা শুনি, এবং আমার প্রত্যাশা ছিল যে কখন গুরুর সাথে কোন দিন আমার দেখা হবে, এটাই মনে হয় আমার পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া।
থ্যাংক ইউ, আমরা শুনতে চাইবো আপনার জীবনের কথা, এবং আমি চাইবো যে আমার যে বন্ধুগুলো শুনতেছে দেশ এবং দেশের বাইরে থেকে, স্পেশালি এখন আমরা প্রায় 55 ডিস্ট্রিক্টস, 9 অলরেডি 11 ক্রোর মিলা
পপুলেশন,
11 ক্রোর পপুলেশন আন্ডার কভারেজ বাই ঢাকা এফএম 90.4। সো সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি দেশের বাইরে থেকে প্রচুর লিসেনার আমাদের সাথে আছেন বাই স্ট্রিমিং www.dhakafm904.com। সবাইকে সাথে নিয়ে আমরা শুনছি ঢাকা এফএম এর এই আয়োজন, ভালোবাসা বাংলাদেশ এবং ভালোবাসা বাংলাদেশের লিসেনার্স কমিউনিটি। আমার এই কমিউনিটিটাকে ফর্মালাইজ করার প্ল্যান আমি করতেছি মেঘলা আরেক দফায়, যেখানে রেজিস্টার্ড করে সমস্ত কমিউনিটি মেম্বারগুলোকে আমাদের এই ছাবনার মধ্যে নিয়ে আসব, যাতে করে শুধু প্রোগ্রামের মধ্যে এটা সীমাবদ্ধ না থাকে। আমরা যেন যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আমরা যেভাবে শুরু করেছিলাম এফএম দোস্তির মাধ্যমে, ঠিক ভালোবাসার কমিউনিটির নামে একটা ডেডিকেটেড পেজ থাকবে এবং সেখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করব এবং সম্ভব পর হলে একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা দিয়ে নিয়ে যাবো ভালোবাসার কমিউনিটির সমস্ত মেম্বারদেরকে। এইটা প্ল্যানিং এর মধ্যে আছে। আমার মনে হয় খুব শীঘ্রই ঢাকা এফএম র অথরিটিকে সাথে নিয়ে আমরা এই জিনিসটাকে সামনের দিকে ঠিক করতে পারবো। আমরা চলে যাচ্ছি আপনার কাছে, ওভার টু ইউ, এবং শুনি আপনার জীবনের কথা। আপনি বলছিলেন আপনার জীবনের কথা বলবেন ভালোবাসার বাংলাদেশে, আজ সেই সময় এসেছে। আমি চাইবো যে জীবনের গল্প একদম শুরু থেকে শুরু করুন।
জি, জীবনের গল্প, একটি সময় বাবা খুব সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিলাম, 12-13 ভাই বোন, তো অনেকেই মারা গেছেন, অনেকেই বেঁচে আছেন কিন্তু ভাই নেই। তো বাবা খুব সচ্ছল ছিল, হঠাৎ করে একদিন বাবার প্যারালাইস হয়ে যায়। তো এই প্যারালাইস হয়ে যাওয়াতে আমার বাবার, যেহেতু আমার বর্তমান ভাইগুলো মারা গেছে, আমরা বোনরা 7-8 বোন আছি, তো ওনাকে দেখার মতো কেউ নেই, উনি এক বাবার এক ছেলে। তো যত জমানো টাকা ছিল বা ওনার বিজনেসের টাকা ছিল, সবকিছুই ওনার পিছনে খরচ হয়ে যায়। কিন্তু একটি সময় এমন এসে পড়ে যে আমার বাবা আমাদেরকে চালানোই, আমরা 8টা বোন কিন্তু আমাদেরকে চালানোই খুব কষ্টকর হয়ে যায়। তখন আমার আব্বা ওনার প্যারালাইস থেকে আল্লাহ ওনাকে মুক্ত করলেন। ওনার একটি বাম পায়ে, যে বাম পায়ের আঙুলগুলি, ওখানে প্যারালাইসটা থেমে যান, কিন্তু এখন চলাফেরা করতে পারেন। ওনার 85 years old। তো এখন আমার বাবা বেঁচে আছেন, মা বাবা দুজনেই বেঁচে আছেন, আমি বড় সব বোনের ভিতরে। তো আমি যখন ক্লাস 6-7 পড়ি, তখন এই অভাবের সময় চলে আসে বাবার সংসারে। তো বাবা অনেকেই বলে যে ঠিক আছে, তুমি কাজ করতে পারো না, তাহলে তোমার মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই নিয়ে আসো। তো একদিন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার নানা বয়স্ক, খুব বয়স্ক একটা লোক নিয়ে আসছে। তখন আমি ক্লাস মাত্র 7 উঠেছি তখন। তো এই বলে আমার একটা চাচাতো মামা, উনি কি করলেন, দেখে উনি আমাকে নিয়ে চলে আসলেন ওনার বাড়িতে। তখন আর বিয়ে তো হয় না, চলে যায়, আমি ওনার বাড়িতে চলে আসি, ওখানে থাকি। আমার বাবা খুব ক্ষুব্ধ রাগ। তখন ওনারা ঢাকাতে চলে আসেন, ঢাকাতে চলে আসলে আমার কোনো খোঁজ খবর নেয় না যে মেয়ে এভাবে, কিন্তু আমি তো আসলে তেমন কিছুই বুঝতাম না, যেহেতু একটা গ্রামের মেয়ে কিছুই বুঝতাম না। বাবার বাড়ি ওখানে থাকি, নানার বাড়ি। তো বাবা মা ঢাকাতে চলে আসেন, ছোট ছোট ভাই বোন, আমার সবচেয়ে ছোট বোনটা তখন মাত্র 6 মাস বয়স, চলে আসেন। কিছুদিন পর আমিও আসি, আসার পর আমি খুব অসুস্থ হয়ে যাই, কেন বাবার পরিস্থিতি এতই খারাপ যে একটি রুমের ভিতরে কোন রকমের একটি পাটি দিয়ে তারা আপাতত ওখানে রাত্রে ঘুমায়। কিন্তু আমি একটা ভালো পরিবেশ থেকে হঠাৎ করে যখন আসছি নানার বাড়ির থেকে, তো আমি খুব অসুস্থ হয়ে যাই। এক সময় আমার দূর সম্পর্কের চাচা উনি আসেন। তো উনি এসে আমার বাবাকে বললেন যে ঠিক আছে, তো আপনাকে তো একটা কিছু করতে হবে চাকরি। তো অনেক বিশাল কোটিপতি, ওনাদের দুইটা বাড়ি, বলল যে এই বাড়ি দুইটার দেখাশোনার দায়িত্বটা আপনি নেন। আমার বাবা বললো ঠিক আছে। তো দেখাশোনার দায়িত্ব ওখানে নিয়ে গেলেন। আমি অসুস্থই, আমার বাবা আমাকে চিকিৎসাও করতে পারতেছেন না, আমি খুব জ্বর। তখন আমার ওই কাকা এসে বললেন যে ঠিক আছে, আমার আম্মুকে যেভাবে, আমার পরিচিত একজন ডাক্তার আছে, ওখানে নিয়ে যায়। তো ওখানে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কম্পাউন্ডার ছিল, বড় চেম্বার, উনি ওষুধপত্র দিল আমাকে। ঠিক যখন দিচ্ছিল তখনই উনি ডাক্তার, ওনার যে ফ্রেন্ড, উনি আসছে, তো আরো কিছু ওষুধ আমাকে যোগ করে দিল। দিয়ার দেখলাম যে ওনারা কি বললো, মানে একটু আড়াল করে ওনারা কি বললো, আমি আমাকে বললো যে তোমাকে বাসায় দিয়েছি ওষুধ, উনি আমাকে বাসায় দিয়েছিল। ঠিক 10-12 দিন পর আমাকে বললো যে আমার জ্বর যাচ্ছেই না, ঠান্ডা জ্বর, মাথা ব্যথা যাচ্ছেই না। তখন আমার কাকা বললো ঠিক আছে, আবার নিয়ে যাই। তো আজকেও যে ওই কম্পাউন্ডারি, উনি দোকানে বসা, তো উনি স্লিপটা দেখে আরো কিছু ওষুধপত্র যোগ করে দিলেন। তো যোগ করে দেওয়ার পরে আমি চলে আসলাম। আমার কাকা বললো তুমি চলে যাও, আমি একটু আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, উনি তো এখন আসে না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, তুমি একটু আমাকে আগা দিল, ওই বাসায় চলে গেল। ঠিক 10 থেকে 15 দিন পর একদিন সন্ধ্যায়, তখন মাসটা হবে আগস্ট, ওই সময় আমার বাবা বলল যে আমার কাকা আর আমার বাবা দেখি যে রিস্কে নিয়ে দাঁড়িয়েছে, বলল যে চল। আমি তো গ্রামের মেয়ে, কিছু বুঝি না, ঢাকা শহরে কোথাও কিছু চিনি না, আমি কোথায় নিয়ে যাচ্ছে বা প্রশ্নই ওঠে না, যেহেতু বাবা যাচ্ছে। তো বাবা নিয়ে গেল, দেখি যে ওখানে ওই কম্পাউন্ডার এবং ওনার দুজন সাথে লোক আর আমার ওই কাকা আমার বাবা একটা ঘরের মধ্যে বসা। তো এই অবস্থায় তারা কথাবার্তা বললো, বলার পরে বললো যে বয়স্ক একটা লোক দাঁড়িয়ে এলো, উনি বললো যে তোমার তো বিয়ে। তো আমি আর কিছু বলি না, তাকিয়ে আছি তার দিকে যে আমার বিয়ে, আমি তো কিছু জানি না, আমার বাবা আছে, আমি কি বলবো,
বলেন কি স্ট্রেট বলতেছে আপনার বিয়ে?
হ্যাঁ, তো তুমি কি কিছু জানো? তো আমি বলছি আমি তো জানি না, আমার বাবা বলতে পারবো, আমার কাকা বলতে পারবো, আমি তো জানি না, আমাকে তো কিছু বলেনি। তো যাই হোক, তারপরে ওখানে তারা বিয়ে পড়ালো, আমাকে বললো যে তুমি কি রাজি? তো আমি বলছি আমার আব্বু যদি বলে তাহলে আমি রাজি। তো এই কথার পরে ওখানে কাজী বিয়ে করালো, বিয়ে করার পরে সবাই সব দিকে চলে গেল, আমাকে আমার কাকা আর বাবা নিয়ে গেল বাসায়। তো বাসায় নিয়ে যাওয়ার পরে আমি তো কিছু বুঝতেছি না, বা কে হাজবেন্ড হবে আমার, আমার যার সাথে আমার বিয়ে হয়েছে সেও আমার বয়সে অনেক সিনিয়র।
আপনি দেখেননি বিয়ের আসরে নাকি? না তখন দেখেন?
হ্যাঁ, তখন চেয়ারে বসা আছে।
আচ্ছা আচ্ছা,
সবাই চেয়ারে, এরকম চেয়ার দেওয়া টেবিলে সবাই বসা আছে, আমার কাকা আমার বাবা। এবং
আমাদের ধর্মে কিন্তু স্পষ্ট তো লেখা আছে যে ছেলে এবং মেয়ে দুই পক্ষকে তার পছন্দ অনুযায়ী পাত্র পাত্রী নির্বাচন করার অধিকার দেয়া হয়েছে, খুব স্পষ্ট তো। কিন্তু প্রায়শই কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা হই যেখানে মেয়েদের আগ্রহ আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে একেবারে নজরআন্দাজ করা হয়। জি প্লিজ, আপনার কাছে আমি যাব, একটু সময় আমি নিয়ে নিই, কিছু টেক্সট আমি নিতে চাই মেঘলার মাধ্যমে, তারপর আবার ফিরে আসছি আপনার কাছে।
ওকে, হিমেল খান তো অনবরত অনেকগুলো কমেন্ট করছেন, ওনার কমেন্টের ভিড়ে আমি
হিমেল হিমেল প্লিজ, কারণ তথ্য জানাটা খুবই জরুরি, ভালো বলুক বা মন্দ বলুক বন্ধুরা, সেটা জানা খুব জরুরি। সো প্লিজ, আমি জানি যে আপনি প্রচন্ড ভালোবাসেন আমাদেরকে, কিন্তু এত বেশি টেক্সটের কোনো প্রয়োজন নাই, প্লিজ।
ওকে, আছেন আমাদের সাথে মুক্তা, কেমন আছেন গুরু জানতে চেয়েছেন এবং উনি দিনাজপুর থেকে আমাদেরকে শুনছেন। তো ফজলুল ইসলাম রাজু আছেন, কেমন আছেন গুরু এটা জানতে চেয়েছেন, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে এস কে খালেদ বিন রহমান, জাহিদুল ইসলাম জাহিদ আছেন,
জাহিদ রাজু মুক্তা সবাইকে শুভেচ্ছা, ভালো আছে আমি ইনশাআল্লাহ।
জাহিদ একটা কথা লিখেছেন যে গুরু আমি আপনাকে ফলো করি।
বোন ক্যান্সারের বিরুদ্ধে এবং তার আর্থিক সহযোগিতার প্রয়োজন, স্বভাবতই নাহিদার মা ভাই তার সম্পর্কে মামা হচ্ছে, এদের সবাইকে সাথে নিয়ে আমরা উপস্থাপন করেছিলাম নাহিদের জীবন, নাহিদার জীবন কথা অনুরোধ করেছিলাম যে আপনারা যদি তার পাশে এসে দাঁড়ান। যদিও খুব স্বল্প সময়ের একটি অনুষ্ঠান ছিল, সেকেন্ড ফেজে আরেকজন অতিথি ছিলেন, সেই স্বল্প সময়ের অনুষ্ঠানেও কিন্তু আপনারা খুব চমৎকার ভাবে সাড়া দিয়েছেন, সেটি একটা ফলো আপ দেওয়া দেওয়া দরকার। কিভাবে আপনারা ভালোবেসেছেন, কিভাবে পাশে দাঁড়িয়েছেন নাহিদা এবং তাদের পরিবারের পাশে, কিভাবে কন্ট্রিবিউট করেছেন, যদিও খুব স্বল্প শর্ট নোটিসের একটি প্রোগ্রাম, আমরা হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট সময় মাত্র ছিলাম নাহিদাকে সাথে নিয়ে, তারপর আপনাদের রেসপন্সটা কিন্তু মারাত্মক বরাবরের মতোই ছিল। তো সেসব বিষয়গুলো নিয়ে 2-1 মিনিট কথা বলে একটু ফলো আপটা দিয়ে দিতে চাই।
ভালোবাসার বাংলাদেশ,
যাতে করে আপনার আপডেটেড থাকেন হোয়াটস গোয়িং অন উইথ দ্য লাইফ অফ নাইদা। স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কে ফোনে আছেন? নাহিদার মা।
জি, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে আপনাকে।
গুরু আপনি কি ভালো আছেন?
জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই টায়ার্ড, প্রচন্ড স্ট্রেসড, বাট ভালো আছি মনের দিক থেকে।
আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন?
জি,
আপনার সুখময় জীবন কামনা করি।
জি বাহ, ভালো বাংলা ভাষায় কথা বলেন তো দেখি আপনি। সেদিন কিন্তু আপনার কথা শোনা হয়নি, শুধু কান্না শুনেছি। কিন্তু বিশ্বাস করেন, যতই কান্না কষ্ট এগুলো তো থাকবেই, যেহেতু নাহিদার যে পরিস্থিতি চলছে, মানুষ কিন্তু দেখেন অনেক ভালোবাসে আপনার।
কাঁদতেছি গুরু, এখনো কাঁদতেছি। নাহিদা যে অস্থির, নাহিদা যে অসুস্থ, এই নাহিদাকে নিয়ে বসে আছি আর কাঁদতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি।
কিন্তু দেখেন মানুষ, যে মানুষগুলো আপনাকে চেনে না জানে না পর্যন্ত, তারা কিন্তু অনেক মনে হয় রেসপন্স করেছে। আপনি একটু ফিডব্যাক দেন ওই সম্বন্ধে, একটু কিছু বলুন আমাদেরকে। আমি বলছিলাম যে এই অনুষ্ঠানের পর থেকে যারা আপনাকে এর আগে চিনতো না জানতো না, তারা তো সবাই জেনেছে রায় নাহিদার কথা, রাইট? সবাই হয়তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, আমি যতদূর ধারণা করতে পারি, এবং তারা কন্ট্রিবিউট করেছে, সেই সব বিষয়ে একটু কাইন্ডলি বলুন, যাতে করে আমার বন্ধুরা জানতে পারে যে নাহিদার ব্যাপারে মানুষ কিভাবে খোঁজ খবর নিয়েছে, কিভাবে পাশে দাঁড়িয়েছে, একটু বলুন।
ও অনেকজন, অনেক লিসনার, অনেক দূর দূর দূরান্ত থেকে সাড়া দিচ্ছে, কেমন আছে জানতেছে, কিন্তু তেমন কোনো অ্যামাউন্ট এখনো আসে নাই বা পাই নেই।
দেশের বাইরেও আছে,
দেশের ভিতরেও আছে। আচ্ছা,
আপনারা ওই ইনফরমেশন গুলো, ওই নাম্বার গুলো রেসপন্স করতে থাকুন, কারণ অনেকেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে। খুব ভালো হতো সেদিন যদি পুরো প্রোগ্রামটা আপনাকে আমি করতে পারতাম, সময়ের স্বল্পতার কারণে, এবং আমাদের আপাতত এই ধরনের অনুষ্ঠান করা হয়ে ওঠে না বিধায় সময় হয়তো করে উঠতে পারিনি। আমি নাহিদার ইনফরমেশনটা ছোট্ট করে আরেকবার দিয়ে দিই। অ্যাকাউন্ট নাম্বার 34-12-19-89, আমি কি ঠিক বলছি? 34-12-19-89। আপনার নাম নরকান্দা শাখা মোসাম্মত নাসিমা সুলতানা, রাইট? আরেকবার বলি, 34-12-19-89 নরকান্দা শাখা মোসাম্মত নাসিমা সুলতানা। কোন ব্যাংক? ব্যাংকের নামটা বলুন।
নরকান্দা সোনালী ব্যাংক।
ও সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, এই কথাটি এখানে উল্লেখ ছিল না, সোনালী ব্যাংক। এবং যে অ্যাকাউন্ট নাম্বার, যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেটি হচ্ছে 0162। ও সরি, আই এম সরি, ওটা 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 নাম্বার না। আচ্ছা, আমি আমি অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বলি, 34-12-19-89 নরকান্দা শাখা সোনালী ব্যাংক, এবং অ্যাকাউন্ট নেম মোসাম্মত নাসিমা সুলতানা। ঠিক আছে? জি, আপনি ভালো থাকবেন, আপনাদের অনেক সবার জন্য শুভকামনা। আমরা দেখি সবকিছু মিলিয়ে আমাদের নাহিদা যদি সুস্থ হয়ে ওঠে, সেরে ওঠে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটি ছিল শর্ট একটা আপডেট, যেহেতু আপডেটটা দেওয়া আপনাদের কাছে জরুরি ছিল। খুব শর্ট নোটিশের একটি প্রোগ্রামে আপনারা প্রায় 75,000 টাকার অলরেডি কন্ট্রিবিউট করেছেন, বিভিন্ন জায়গা থেকে সবাই কমিউনিকেট করতেছে তাকে কন্ট্রিবিউট আরও বেশি করার জন্য, কারণ অনেক বড় বড় এক্সাম্পল এখান থেকে কিন্তু আছে। আমরা যখন ফুললি ডেডিকেটেড কোনো প্রোগ্রাম করি, কেউ হয়তো 4-5 লাখ, কেউ হয়তো মানে বড় ক্যাম্পেনের মাধ্যমে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত কালেকশন সম্ভব হয়েছে, যে 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 কালেকশনগুলো হয়তো কয়েক মাস দেড় মাস ধরে ক্যাম্পেন করে করে সংগ্রহ করা হয়েছে। সো থ্যাংক ইউ এভাবে মানুষের পাশে থাকার জন্য, এভাবে নাহিদাকে ভালোবাসার জন্য। এবং এই ছিল শর্ট একটি আপডেট। আমরা চলে যাচ্ছি আবার আপনার কাছে, শুনতে চাচ্ছি আপনার জীবনের কথা। আপনি বলছিলেন আপনার বাবার প্রসঙ্গ, হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার প্রসঙ্গ, তারপরে
তো বিয়ে হয়ে গেল, সবাই সবাই জায়গায় নেমে চলে গেল, আমার বাবা আমাকে বিয়ে রেসকে দিয়ে চলে গেল, তারা তাদের জায়গায় চলে গেল। মানে এখন যুগ হলে হয়তো আমি প্রশ্ন করতাম, কিন্তু তখন তো আমার আসলে প্রশ্ন করার মতোই কোনো জ্ঞান বা বুদ্ধি কিছুই ছিল না।
আমি চলে গেলাম, প্রায় এক দেড় বছর হয়ে গেল। মাঝে মাঝে ওই ওনার দোকানের একজন লোক পাঠায় আমাকে নিয়ে আসে, গল্প করে তুমি কি অবস্থা কি, আমার হাজবেন্ড যিনি উনি। তো এভাবে করে প্রায় দেড় বছর উপরে কেটে গেল। এক সময় আমার আত্মীয় স্বজন যখন জানলো তখন প্রশ্ন করলো মেয়ের বিয়ে হয়েছে, তাহলে মেয়ে কেন এখানে বা কিছু কি। তখন আমার আব্বা আমার কাকাকে দিয়ে বলল যে মেয়ের তো এতদিন বিয়ে হয়েছে, তো ওকে তো অন্তত নেওয়া উচিত বাসা টাসা ভাড়া করে। তো বললো ঠিক আছে আমাকে ছয় মাস টাইম দেন, আমি ছয় মাস পরে নিয়ে আসব। আমার কাকাকে দিয়ে বলে পাঠালো। আর আমার কাকাকে বললো যে মেয়ের বিয়ে হলো, আমরা যে বাড়িতে ভাড়া থাকি যে একটু হলুদ দেওয়া বা কিছু এই ধরনের কিছু হলো না। তখন উনি কি করলো, জাস্ট আমার জন্য একটা শাড়ি পাঠিয়ে দিল, আর কিছু না, ওনার এক লোক দিয়ে পাঠিয়ে দিল। তখন বাড়ির মানুষ খুব হাসাহাসি করতেছে আমার বাবা মাকে যে একটা শাড়ি দিয়ে কি হলুদের কাজ হয়, মিষ্টি কোথায় কি কোথায়, সবাই খুব মানে যে যার মতো করে সমালোচনা করতেছে। যাই হোক, আমি আসলে এগুলোতে কানও দিই না আর বুঝিও না বাবা মায়ের ব্যাপার, বাবা মা কি করলো না করলো। তো এমন অবস্থায় দেড় বছর কেটে গেল। দেড় বছর আরো ছয় মাস টাইম নিয়ে উনি একটি বাসা নিল এক বাড়িতে। তো ওই বাড়িতে বাসা নেওয়ার পরে ওই বাড়িওয়ালা উনি খুব প্রভাবশালী লোক, উনি চারটা পাঁচটা বিয়ে করছেন, ওনার চারটা পাঁচটা বউই আছেন, এটা চার নম্বর বউর বাড়ি, ওই বাড়িতে একটা রুম ভাড়া নিলেন এবং আমি ওই বাড়িতে থাকি। কিন্তু উনি কি করে, রাতে আসে না। তো আমি একদিন দুই দিন আমাকে ওই বাড়িওয়ালার বউ বললেন যে তুমি জিজ্ঞাসা করবা সে কেন রাতে আসে না। তো আমি বললাম যে আসলে আপনি কোথায় থাকেন রাতে আসেন না, বলে তুমি বাড়িওয়ালার মেয়ে আছে ওকে নিয়ে ঘুমাবা, উনি দিনে এসে হয়তো অনেক সময় খাওয়া দাওয়া করে বা এক ঘন্টা বসে গল্প করে আবার চলে যায় যে আমি ব্যস্ততা। তো আমি এত কিছু বুঝতে পারি না। তো দিন দিন ওই বাড়িওয়ালার ওয়াইফ উনি আমাকে বলে যে আসলে তুমি এত বোকা কেন, আর আমি আসলেই ছোটবেলা থেকে একটু বোকা টাইপেরই ছিলাম, একটু সহজ সরল বোকা টাইপের চুপচাপ। তো আমি উনি যা বলে আমি সেটাই ওনাকে প্রশ্ন করি যে আপনি কোথায় থাকেন আসেন না, বলে তোমার সমস্যা কি তুমি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে থাকবো, তো আমি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে থাকি। তো এভাবে অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে একদিন রাতে উনি আসলো এগারোটা বারোটার দিকে, বলে আজকে আমি তোমার বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য দুইটা ডিম আর এক পোয়া ডাল আর একটি চাউল হয়তো এরকম কিছু নিয়ে আসছে, বলে তুমি রান্না করো, আমি এত রাতে, বলে হ্যাঁ এটা রান্না ঠান্না করো তো আমরা খেয়ে। তারপরে
গল্পের এই পর্যায়ে আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, একটু টাইম চেকের বিরতি নিচ্ছি।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১২টা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, সিক্স লেয়ার পিভিসি কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেল, ওয়াশার ভেজিটেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবার কেনাকে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোড শেডিংও খাবার কেনাকে তরতাজা, হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভেতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে ৬৫% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার মূল্য।
ওকে, ছিলাম গল্পের মাঝখানে, তো বাথরুমে চলে যাব আজকের অতিথি বন্ধুর কাছে। কিন্তু তার আগে বলে দিতে চাই বন্ধু, যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদেরকে, তারা শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে এবং আছেন গুরু ইতেসাম, এবং অবশ্যই আমাদের হটসিটে আছেন আজকে অতিথি বন্ধু। এবং অতিথি বন্ধুকে খুঁজে পেতে আপনি কিন্তু আমাদের ফেসবুক ফ্যান পেজে আসতে পারেন, সো ইনভাইট করছি আপনাকে খুব কর্ডিয়ালি, সো আসতেই পারেন বন্ধু। বন্ধু, তো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm। আর আমাদের এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর পেজটি ওপেন হয়ে যাবে আপনার সামনে। এবং আপনি বন্ধু যেখানটিতে লাইকিং এর পরিমাণ দেখবেন 77,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো নিশ্চিন্তে এখানটিতে লাইক করে আপনি আমাদের যে পোস্ট আপলোড করেছি বন্ধু ভালোবাসার বাংলাদেশে, সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আমাদের SMS তো আছেই, কমন SMS পোর্ট নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, ভালোবাসার গল্প, যে কোনো সফলতার গল্প করতেই পারেন, চলে আসুন আমাদের এই প্ল্যাটফর্মে। সেজন্য আপনাকে SMS করতে হবে, নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে।
আমি আর সময় না নিয়ে চলে যাই আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আপনার নাম কিন্তু আমি জানি না এখনো। জি আপনি মাইক্রোফোনেই বলুন।
জি আমার নাম আশা।
আশা, ওকে, আপনাকে আশা বলেই ডাকছি আমি। আপনি বলছিলেন আপনার জীবনের কথা এবং রান্না বান্না চলতেছে। মেলা রাতে ডিম ডাল আর চাল নিয়ে এসে বললো যে রান্না চড়া, রান্না বান্না চলছে। তারপর
তখনই উনি আমাকে বললো, আজকে দেখো তোমাকে একটা কথা বলছো, ছোট একটা কথা তোমাকে বলবো আজকে, এই জন্য আমি এতদিন আসি না, কি বলবো বলো। তখন উনি আমাকে বললো, দেখো আমার তিনটা ছেলে, একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে। একথা শোনার পরে তো আমি খুব কান্নাকাটি করলাম যে আমি
কতদিনের মাথায় জানলেন এটা?
এটা দেড় বছর, প্রায় দুই বছরের কাছাকাছি।
বাড়ির লোকজন কেউ জানতো না এসব খবর?
না, কেউ জানতো না, কিন্তু আমার কাকা জানতো।
জেনেও জানায়নি?
না জানায়নি, কিন্তু আমার কাকার সাথে ওনার খুব ঘনিষ্ঠ ইয়ে ছিল এবং ওনারা একাত্রে কি বিজনেস করতো, কিন্তু উনি জানায়নি। তো আমি খুব কান্নাকাটি করলাম এবং আমি বললাম যে আমি আপনার সাথে থাকবো না, আমার বাবাকে ডেকে আমাকে দিয়ে দেন। তখন উনি আমাকে খুব মারধর করলো, মানে এরকম মারধর করলো যে আমার বিভিন্ন অংশে রক্ত টক্ত জমা হয়ে গেল। তখন বাড়িওয়ালা এসে ওনাকে বের করে দিল, দিয়ে বললো যে একটা অসহায় মেয়ে, ছোট একটা মেয়ে, আপনি সন্তানের চেয়েও সে ছোট, কি করে আপনি এই কাজগুলি করলেন? পরে এইভাবে কইরা
বাড়িওয়ালা জানলো যে সে বিবাহিত ভাই।
হ্যাঁ, তারপরে উনি চলে গেল। উনি চলে যাওয়ার কিছুদিন পরে আমি ঘুমিয়ে আছি, আমাকে বাড়িওয়ালা এসে বললো যে দেখেন আপনার একটা বিপদ আছে। তা আমি বললাম যে আমার কি বিপদ, আমি তো বলতে পারবো না। বলে দেখেন ওনার ওই ফ্যামিলি জানতে পারছে এবং উনি কিছু লোক লাগাইছে, রাত্রে এসে যদি কেউ আপনার দরজায় নক করে আপনি গেট খুলবেন না। আচ্ছা ঠিক আছে, তা আমি আর গেট খুললাম না। ওনার রাতে এসে ওনার বাড়ির দরজার গেট খুব নক করতেছে, মানে একবার ভেঙে ফেলার অবস্থা। তখন উনি খুব সাহসী লোক, উনি এটাকে প্রতিবাদ জানালো, তখন চলে গেছে।
কারা আসছিল এটা?
এটা ওনার ওই পক্ষের থেকে আর কি, ওয়াইফের পক্ষের থেকে কিছু লোকজন আসে, আমাকে নিয়ে যাবে, মেরে ফেলবে, এসে চলে গেছে। তারপরের দিন আমার হাজবেন্ডকে ডাকালো, উনি ডাকায় বললো যে আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না, চলে যেতে হবে, কারণ আপনার এই মেয়েটা আমার বাড়িতে থাকে, যদি কোনো একটা অকারণ ঘটে তাহলে এই দায় দায়িত্ব কে নিবে? তখন উনি আমাকে ওখান থেকে নিয়ে গেল, নিয়ে আমাকে জাস্ট নিউ মার্কেটে এনে দুই তিন ঘন্টা ঘুরে আবার ওনার বাসায় নিয়ে গেল। যাই হোক, আসলে বিশাল পরিসরের কথা, আসলে এটা তো রাত বললেও শেষ হবে না। তো আমি সেই কথা বাদ দিয়ে আমি আমার যে টাইমের মধ্যে যে কথাটুকু আছে সেটিই বলি। পরে যাক, দীর্ঘ 23 বছর সংসার হলো আমার, এক এক করে দুইটা মেয়ে হলো, দুইটা মেয়ে যখন,
তারপরও তার সংসারে থাকার চেষ্টা করলেন?
চেষ্টা করলাম
আলাদা বাসায়।
জি চেষ্টা করলাম এই জন্য যে আজকে আমার বাবা অসুস্থ এবং উনি আমার এতগুলি বোন, আমি সবার বড়, আমি যদি এই বাবার কাছে যে উঠি তাহলে আমার বোনগুলো আর কি পরিণতি হবে, এই চিন্তা করে আমি ওনার সব অপমান অপদস্থ সহ্য করে আমি কাটিয়ে যাচ্ছি। এমন দিনও আছে যে আমি ভাতই রান্না করতে পারি না, উনি আমাকে বাজার দেন। যাক, 23 বছর চলে গেছে। তো 5 থেকে 6 বছর যখন চলে গেল এই অবস্থায়, তখন আমার দুঃসম্পর্কের এক রিলেটিভ আসে আমার বাসায় বেড়াতে। উনি বিশাল কোটিপতি লোক, উনি স্যাটেল ইউরোপে। তো উনি আসলো, এসে আমার বাসার পরিস্থিতি দেখে তখন উনি বলল আমার হাজবেন্ডকে যে আমি আপনাকে একটা কথা বলবো, ও তো বাচ্চা মানুষই, তবু দুইটা বাচ্চা হয়ে গেছে, এখন তো কিছু করারও নাই, আপনিরই তো বাচ্চা, তো এভাবে তো সংসার চলে না,
তো আমি যদি আপনাকে একটু হেল্প করি তাহলে আপনি কি একটু দায়িত্ব নিতে পারবেন? তো বলে দেখেন যে আপনি যদি নিতে পারেন ভালো কথা, তাহলে ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে। তখন 89 উনি আমাকে 5,000 টাকার চেক দিল। ওই ভদ্রলোক বাহিরে চলে যাবে, 5,000 টাকার চেক, উনি আমাকে 1 বছরের চেক দিল যে আপনি কৃষি ব্যাংক থেকে এই টাকাটা নেবেন। আমি প্রতি মাসে যাই ওখান থেকে টাকাটা নিয়ে আসি, আমার ঘর ভাড়াটা হয়, আর উনি কোনো রকমের করে সংসার চালায়। হয়তো একদিন চালালে দুই দিন চালায় না, আবার না চালাতে পারলে উনি আমার সাথে দেখা সাক্ষাৎও করে না। এভাবে করে চলে যাচ্ছিল। তো নিজে ভাবছিলাম, নিজে তো তেমন এমন একটা বয়সে বিয়ে হয়ে গেল যে লেখাপড়াও করতে পারি নাই, কোনো রকমের করে এসএসসি পরীক্ষাটা দিলাম। তো সব ভালো করলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবই চলে গেল, একটা সাবজেক্টে আটকা পড়ে গেলাম, আর লেখাপড়া হলো না, বাচ্চাদের সামলানো, অভাবের সংসার। তো এই টুকিটাকি করে আমি যতটুকুই আমার অভিজ্ঞতা আছে এ দিয়ে আমি ভাবলাম যে না, আমাকে একটু, আমার যেহেতু দুটো বাচ্চা হয়েছে এদেরকে ভালো রাখতে হলে আমাকে কিছু করতে হবে। তখন আমি কিছু না কিছু, ওই যে মাল্টি লেভেল কিছু কোম্পানি ওরা ডাকে, ওখানে আমি কাজ করি, এই করে করে আমি কিছু টাকা জোগালাম। তো আমার হাজবেন্ডকে আমি বলি না, তো এই টাকাটা আমি জোগাড় রাখলাম। রাখার পরে একদিন হঠাৎ করে মনে হলো যে আমার কিছু একটা করা উচিত। তো আমি সেই মুহূর্তে আমার হাজবেন্ডের একজন ফ্রেন্ড উনি আসলো বাসায়। তো আমি বললাম যে ভাই, আমার কাছে তো 80,000 টাকা আছে, কি করা যায় বলেন তো। বলে দেখেন, আমার নিউ মার্কেটে দোকান আছে, ইচ্ছা করলে আপনি আমার শেয়ার হতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমার হাজবেন্ড আসুক, আমি ওনার সাথে কথা বলি, কেন বিজনেস করলে তো আমার হাজবেন্ড জানবো, যেহেতু আপনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড। তখন উনি আসে, উনি আসার পরে ওনাকে ডাকালাম, বললাম যে ভাই তুই এই বললো নমন ভাই, তো তুমি কি বলো? তো উনি আমার হাজবেন্ড, ওনার একদিক দিয়ে দর্জন, উনি খুব সহজ সরল এবং খুব ধার্মিক একটা লোক লোক ছিল, খুব ভালো লোক ছিল। তো উনি বললো যে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই দেখো। তো আমরা টাকাটা ওনাকে দিলাম, দিয়ে দোকানে শেয়ার হলাম। উনি আমাকে বললো যে দেখেন, আপনাকে কিন্তু সকালে যেতে হবে আর রাত 11টায় আসতে হবে আপনাকে। আমি মেনে নিলাম, যে বাচ্চারা যেহেতু একটু বড়, সমস্যা নেই, আমি মেনে নিলাম। উনি বললো যে আমি আপনাকে বাসায় পৌঁছে দিব, একই এলাকায় যেহেতু বাসা পৌঁছে দিব। তো উনি আমাকে আমার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেয়। তো দিলে 1 বছর পর্যন্ত ওখান থেকে ভালো একটা আর্নিং আসে, এবং উনি আমাকে কোনোদিন হিসাব টিসাব কিছুই দেয় না, মাসে 8,000 থেকে 10,000 টাকা উনি আমাকে দিয়ে দেয়। তো এটা যখন আমার ওই রিলেটিভ জানতে পারে, যখন উনি দেশে আসে, আমার বাড়ির যে দারোয়ান, উনি কি করে এই কথাটা ওনাকে বলছে। আর এদিক থেকে আমার যে পার্টনার, এই পার্টনার আমার মোবাইল থেকে আমার কিছু আত্মীয় স্বজনের নাম্বার, আমার এই রিলেটিভের নাম্বার, যে উনি হেল্প করে, উনি জানে, যেহেতু উনি আমার পার্টনার, আমি সবই বলছি যে ভাই আমার এই সংসার চলে না, আমাকে একটা হেল্প করে আমার রিলেটিভ, আর আপনার এখান থেকে কিছু আসলে আমার সংসার।
কতদিন উনি হেল্পটা করতেছেন এই ভদ্রলোক?
উনি প্রায় 98 থেকে 2008 পর্যন্ত
প্রতি মাসে 5,000 টাকা,
হ্যাঁ প্রতি মাসে 5,000 দিছেন উনি 3 বছর, তারপর উনি আমাকে 10,000 টাকা দিছেন
প্রতি মাসে
এবং উনি কি করতো, বছরে একবার আসতো, তখনই আমাকে চেক লিখে দিয়ে যেত 1 বছর।
তারপর কি হলো?
তারপরে ওনার এখান থেকে যতটুকু আসে আমি টুকিটাকি করে খুব সুন্দরভাবে আমি চলতেছি, বাচ্চাগুলোকে লেখাপড়া করাতেছি। তো একদিন আমার হাজবেন্ডের সাথে হঠাৎ করে আমার একটু তর্ক বিতর্ক লাগে। তো লাগার পরে উনি ওনার আত্মীয় স্বজনকে ডাক দিল, আসো আমাকে, উনি আমার ওয়াইফ আমাকে এইভাবে এসে, তো ওনারা আমাকে খুব অপমান করতে লাগলো। আর ওনার বড় বোন আমাকে বললো যে দেখো তুমি মাটির দিকে তাকাও, তোমার বাবারও কতগুলি মেয়ে, তোমারও হয়েছে মেয়ে, আর দেখো না ওইখানে ছেলে, মাটির দিকে তাকায় থাকো। এই কথাটা যখন বললো, তখন আল্লাহকে বললাম, আমি ছোটবেলার থেকেই একটু ধার্মিক, হয়তো আমি এখানে যে বেশভূষায় আসছি সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু সারা দিন নামাজের বিছানায় বসে নামাজ পড়ি। তুমি আমাকে এই কথা বলার পরে আল্লাহকে নামাজে পড়ে বললাম যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেহেতু আমার মেয়ে হয়েছে, মেয়েদেরকে ছোট করে দেখছে, আমি হয়তো কিছু করতে পারি না, লেখাপড়ার জন্য বড় একটা চাকরি করতে পারি না, আমার সন্তানদেরকে জানি আমার এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি তাদেরকে মানুষ করতে পারি, একদিন জানি আমি তাদের কাছে নিয়ে উপস্থাপন করতে পারি যে আপনি বলছিলেন আমার মেয়ে, কিন্তু আজকে দেখেন আমার মেয়েরা।
এটা নিয়ে আমি খুব পরিশ্রম করতে লাগলাম, রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, আমি খুব পরিশ্রম করলাম। করার পরে আমার যে পার্টনার, আমি তো জানি না যে ওনার ভিতরে এরকমের কিছু আছে, উনি কিছুদিন পরে বললো যে আমরা আর একটা দোকান নিব, আপনি দেখেন কিছু করতে পারেন কিনা। তখন আমার বাবাকে আমি বললাম যে বাবা আমার তো বাচ্চাদেরকে নিয়ে চলতে হবে, তো আপনি আমাকে যদি কিছু টাকার ব্যবস্থা করে দেন, আপনার ক্যাশ নাই জানি কিন্তু আপনি একটা সম্পত্তি যদি বিক্রি করেন তাহলে আমি একটু চলতে পারবো। এই করে আমি এখান থেকে 1,00,000 টাকার মতো এর ভিতরে জমায়ে ফেলছি, আর ওখান থেকে 3,00,000 টাকা এনে এই 4,00,000 টাকাও আমার হাজবেন্ডের সামনে ওনাকে দিলাম। উনি আবার কি করলো, আমাকে 3টা চেক দিল, কিন্তু চেকে যে ডেট বসাই দিছে এটা আর আমি বুঝতাম না যে ডেট দিতে হয় না। উনি একা আমাকে চেক দিল এবং উনি ওই টাকার বিনিময়ে আমাকে মাসে 20,000 করে টাকা দেয়। আমি ভাবলাম যাক অন্তত আমার বাচ্চাদের মনে হয় আল্লাহ আশাটা পূর্ণ করবে, আমার ইচ্ছা আমার মেয়েটা, দুইটা মেয়েই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। তো আমি এভাবে চললাম, আমার কিছু কিছু টাকা পয়সাও আর নাই, কোনো রকমের ওই যে আনতেছি আর চলতেছি, ওখান থেকে রিলেটিভ দিতেছি। ওই রিলেটিভ আসার পরে যখন আমার বাড়ির দারোয়ান বলল, তখন সে আয়েশা আমার ছোট বোন যে আজকে আমার সাথে আছে ওকে পার্সোনালি জিজ্ঞাসা করলো, তো তো বাচ্চা মানুষ বুঝে না, ও বললো যে হ্যাঁ এরকম এরকমের আপু মনে হয় কিছু করে। তো এইটা বলার পরে উনি আর আমাকে কিছু বলে না, না বলার পরে উনি হঠাৎ করে দেশের বাহিরে চলে গেল। চলে যাওয়ার পরে 2 মাস পরে উনি আমার সাথে যোগাযোগ করলো আর উনি আমাকে টাকাটা পাঠালো, 10,000 টাকা জায়গায় 12,000 টাকা পাঠালো। পাঠায় বললো যে ঠিক আছে আমি তো দিতে পারি না, তবে আপনার কিছু ব্যাপার আছে মনে হয় যে আমি আপনাকে হেল্প করা সম্ভব হবে না। কেন আঙ্কেল? উনি বললো যে দেখেন আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। তখন আমি বলছি দেখেন আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলি না, আপনি তো দিন দিন অনেক সময় আমাকে ফোন করলে বলেন যে আমার পক্ষে সম্ভব না, কতদিন সম্ভব আপনার আপনাদের ব্যবস্থা করেন, আমি একটা কিছু কাজ ধরছি কিন্তু জাস্ট আপনাকে বলি না, এই জন্য আমি তো এখান থেকে এখন পর্যন্ত তেমন ভালো কিছু করতে পারি না, এই জন্য আপনাকে বলি না। তো এই কথা বলার পরে উনি হঠাৎ করে 5-6 মাসের টাকা গ্যাপ করে দিল। এখন আমি ব্যাপারটা বুঝতেছি না কেন উনি গ্যাপ করে দিল, যে আমার বাচ্চাদের দায়িত্ব নিল আমার দায়িত্ব নিল কেন গ্যাপ করলো। পরে আজকে কালকে হঠাৎ করে আমি ওনাকে শুধু জিজ্ঞাসা করতেছি যে আপনি কেন, উনি ফোন করে বাট আমাকে কোনো টাকার কথা বলে না। তখন আমি বললাম যে কেন, তখন বললো দেখেন আপনি একটা লোকের সাথে বিজনেস করেন এবং সেই লোকটা আমাকে ফোন করে আপনার ব্যাপারে অনেক কথা বলছে, আপনি ওই লোকটাকে বিয়ে করবেন, আপনি ওই লোকটার সাথে চলে যাবেন, আপনি ওই লোকের সাথে একাত্রে দোকান থেকে আসেন। তখন আমি বললাম যে না দেখেন আমি তো আপনার আত্মীয় আমি, কিন্তু আমার হাজবেন্ড তো সব জানে কিন্তু আমি হয়তো আপনাকে জানাই না, এটা আমার অপরাধ এতটুকুই যে হয়তো আমি একটু সচ্ছল হয়ে আপনাকে জানাতাম। এই কথা বলার পরে উনি আর আমাকে কোনো টাকা পয়সা দিতে আসেন। আর এই ভদ্রলোক আমার পার্টনার বলে যে দেখেন গাছের মৃত্যু যদি পোকাও থাকে তাকেও আল্লাহ খাওয়ায়, আপনি চিন্তা করেন আমি যদি খেয়ে থাকি আপনি খেয়ে থাকবেন, আপনি বাচ্চাগুলো মানুষ হবে।
সেই কাজটি করলো কেন?
সেই কাজটি করলো, আমার প্রতি তার একটা লোভ ঢুকে গেছে, লোভ ঢুকে গেছে যে আমাকে সে আমার হাজবেন্ড থেকে ছাড়াইয়া নিবে এবং সে ঘর সংসার করবে, কিন্তু আমি তো ওই কথা জানি না। আমাদের দোকান বন্ধ কিন্তু আমি আপনাকে একবেলা হোটেলে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমার পার্টনার আমি যেতে পারি, খেতে পারি, বসলাম। উনি খাওয়া অবস্থায় আমাকে বলতেছে যে আজকে এখানে কেন আনছি আপনি কি জানেন? আমি বলছি কেন, আমি কি করে জানবো, আপনি দাওয়াত দিচ্ছেন আমি আসছি, বলে আমি আপনাকে বিয়ে করব। আমি হেসে দিলাম যে হয়তো উনি আমার পার্টনার আমার সাথে ফান করতেছে। তো বলে যে দেখেন আমি কিন্তু ফান টান করি না, আমি সত্যি বললাম আপনাকে বিয়ে করব। আমি বলছি ভাই আপনি এটা কি বলেন মামুন ভাই, আমার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এটা তো কোনো কথা না, এটা তো হয় না ভাই, আপনার ফ্যামিলি আছে, আপনার সংসার আছে। এই বলে উনি চলে আসলো, বলে চলেন। এরপরে দেখা যায় দিনের পর দিন উনি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমি আমার হাজবেন্ডকে ব্যাপারটা বললাম যে দেখো জীবনের তো এই অবস্থা, এখন আমি কি করব। বলে দেখো তাইলে তুমি একটা কাজ করো, বুদ্ধি করে দেখো ওনার থেকে টাকাটা উঠাতে পারো কিনা, ওই দিলা 4,00,000 এখানে 1,00,000-5,00,000 টাকা তুমি দেখো উঠাতে পারো কিনা। তখন আমি আস্তে আস্তে করে ওনাকে বলি যে ভাই আমাকে টাকা দেন। আর উনি আমাকে কি করতেছে, শো করে
ওই নারীদের কিছু লোন আছে, ক্ষুদ্র লোন, বিভিন্ন ব্যাংক থেকে উনি দোকান দেখায় আমাকে নিয়ে নিয়ে টাকাটা উঠাইতেছে। তখন আমি বলি ভাই আমাকে 50,000 দেন বা 1,00,000 দেন, আমিও তো পার্টনার, আপনি 50% পার্টনার, কিন্তু উনি আমাকে দেন, আজকে দিব কালকে দিব, এইগুলো উনি আমাকে আর দেয় না। তো না দেওয়াতে আমি কি করলাম, যখন দেখলাম উনি অনেক বেশি আমার প্রতি ঝুঁকে যাচ্ছে, তখন আমি আর দোকানে যাই না। 5 দিন 7 দিন হয়তো সপ্তাহে একদিন বা সপ্তাহ পরেও একদিন আমি যাই। তো এটার পরে আমি ওনাকে বললাম যে ভাই তাহলে আপনি আমার টাকাটা দিয়ে দেন। বলে এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না, আপনি আমার কথা শুনবেন কিনা। তখন আমি বলছি ভাই আমার এই কথা শোনার মতো সময় নেই। তখন রাত 11টা উনি আমাকে দোকান থেকে বাসায় নিয়ে আসতেছে। এই বাসায় যখন উনি আমাকে নিয়ে আসতেছে, উনি আমাকে বলল যে আজকের থেকে আপনার হাজবেন্ডের সাথে আপনার কোনো রিলেশন থাকবে না। আমি বলছি কেন ভাই আপনি কি বলেন, আমার কেন রিলেশন থাকবে না, আমার বিয়ে করা হাজবেন্ড, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আমার কেন রিলেশন থাকবে না। এখন উনি আমাকে বলতেছে, উনি আমাকে হঠাৎ করে রাস্তার মধ্যে দৌড়েই আমার জামাটা টাইমে ছিঁড়ে ফেলল। এখন আমি কি করব, আমার তোর পুরো এই জামাটা আমার ছিঁড়ে ফেলছে। আমি ওড়নাটা পেঁচিয়ে বাসায় আসলাম, বাসায় এসে গেট খুলে আমার ছোট বোনকে বললাম যে বাচ্চারা ঘুমায় পড়ছে, তো বললো হ্যাঁ। আমি বললাম তারপরে একটা জামা দাও, তো আমি সেই জামাটা পরলাম, পরে আমি কাঁদতেছি আমার বোনকে বললাম যে এই অবস্থা। আমার হাজবেন্ডকে আমি দিন দিন ইনফরমেশন করে যাচ্ছি। এর ভিতরে কি করলো, উনি আমার সেই দোকান থেকে যে লোন উঠাইলো আর বাড়িওয়ালার থেকে কিছু টাকা উনি নিল, উনি বাড়িওয়ালার 1,00,000 বিদেশে পাঠাবে বলে টাকাটা নিল, 10-11,00,000 টাকা নিয়ে উনি দেশের বাইরে চলে যায়। তো দেশের বাইরে চলে যায়, এখান থেকে আমার বাসায় পুলিশ টুলিশ দারোগা ঠারোগা এসে ঘুরে যায়। আমি তো কিছু জানি না, দোকান বন্ধ, কি করব আমি। উনি মানে দিন শেষ হয়ে গেছে দোকানের, উনি ওনার নামে জিত করছে সেইটা ওনাদের হাতে। তো বললাম যে তাহলে আপনারা কেন আমার কাছে আসছেন, আমার নামে তো জিত নেই, যেহেতু আপনি করে দিচ্ছেন জিতটা তাহলে আমার এখানে। তখন দারোগা বললো যে ঠিক, তুমি তো ন্যায্য কথা বলছি। পরে চলে গেল, আর ওই লোক বাহিরের থেকে হঠাৎ করে সপ্তাহ দুয়েক পরে আমাকে ফোন করে বলো আপনি টেনশন করেন না, আপনার টাকাটা আমি দিয়ে দিব। এই দিয়ে দিব করতে করতে সে 2009 থেকে 2011 পর্যন্ত সে আমার টাকাটা দেয় না, বলে যে ঠিক আছে আমি আপনাকে 20,000 টাকা করে দিয়ে যাবো, পরে আমি আপনার ক্যাশ টাকা দিয়ে দিব দেশে এসে। তো উনি দেশে আসে না আসে না, আমি বলি যে আসেন আমার টাকাটা দেন, আমি কিছু করি, আপনারা এই টাকা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো আমি কিভাবে চলব। হঠাৎ করে উনি 6 মাস আর কোনো টাকা পয়সা আমাকে দেয় না। না দেওয়াতে আমি খুব বিপদে পড়ে গেছি, কিভাবে সংসার চলবো, আমার 6 মাসের বাড়ি ভাড়া আটকা পড়ে গেছে, আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সামনে বাচ্চাদের এসএসসি পরীক্ষা দিল অনেক অভাব অনাটনের ভিতরে, আমার বাচ্চাটা গোল্ডেন পেল, আর একটা তার পরের বছরই পরীক্ষা আসলো। পেয়ে আমি এখন কি করব, রাস্তায় আমি খুব বোকার মতো হয়ে হাঁটতেছি। উনি একদিন বলছিল যে আমার রিলেটিভের বাসায় এই রোডে, তখন আমার খেয়াল হল উনি তো বলছিল তাহলে আমি একটু খোঁজটা নেই, তাই ওনার বাসায় গেলাম। ওনার বাসায় যাওয়ার পরে ওই ভদ্রলোককে আমি পরিচয় দিলাম যে আমি মামুন ভাইয়ের পার্টনার ছিলাম। তা বলে বসেন, তা আমি বললাম যে আসলে মামুন ভাই কোথায়। তখন উনি বলে কি যে কেন উনি জানেন না, আমি বললাম না অনেকদিন খোঁজ খবর নাই, উনি দেশের বাইরে ছিল, বল না উনি তো ঢাকাতে আসছে, উনি তো আমার বাসায় কালকে আসছে। তা আমি কান্না করে দিলাম যে আমি খুব সমস্যার মধ্যে আছি, আমি এতগুলো টাকা পয়সা ওনার কাছে পাই, তো উনি আসছে আমার সাথে একদিন যোগাযোগও করলো না, এখান থেকে যে লোনগুলি ব্যাংকের থেকে নিছে ওরা আমার নামে কেস হয়ে আছে যে টাকা দেওয়ার জন্য। তা বললো যে আমি আপনার ওনার নাম্বারটা দেন, বলে যে নাম্বার আমি দিতে পারবো না, তবে আপনি একটা উপকার আপনি করতে পারবো, আমি দেশে যাব ওনার, আপনাকে নিয়ে আমি দূরের থেকে দেখাই দিব বাড়িটা। পরে উনি একদিন, আমার বাচ্চা তখন পরীক্ষা দেওয়া মাত্র বের হলো, একটা পরীক্ষা আছে, ওই মুহূর্তে বাচ্চাকে হলে ঢুকিয়ে দিয়ে প্রচণ্ড বৃষ্টি, আমি ওনার গ্রামের বাড়ি ফরিদপুরে আমার এক রিলেটিভ নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওনার বাড়িতে যখন ঢুকে আসরের আজান দিছে না, আমাকে ব্যাক করতে হবে। তা আমি বললাম যে ভাইয়া আপনি তো আমার সাথে আসেন, আমার বসার সময় নেই, আমি আপনার সাথে একটু কিছু কথা বলবো।
তা হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার ওনার বাড়ির থেকে গাড়িতে উঠতে হয়। এই 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কথা বলতে, যে ভাই আপনি আমার এমন বিপদে ফেললেন, আমি তো এখন মরতেও পারতেছি না বাঁচতেও পারতেছি না। তো উনি বলল যে ঠিক আছে আপনি টেনশন করেন না, আমি দেখি আপনার টাকাটা দেওয়া যায় কিনা, আমি চেষ্টা করতেছি কিন্তু এই মুহূর্তে আমি একবারে শূন্য। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে কোনো পথ দেখতেছি না, বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি না, এরকম পরিস্থিতি আমার আছে। আমি 6টি মাস শুধুমাত্র ডাল দিয়ে মোটা চাউল কিনে আমার বাচ্চাদেরকে আমি ভাত খাওয়াইছি, এবং আমার হাজবেন্ড যে রিলিফের চাল সেটা সে রাত্রে কিনে নিয়ে আসে। তখন আমি এই কথাটা ওনাকে বললাম যে দেখেন আমার এই পরিস্থিতি, আমার টাকাটা দিলে হয়তো আমি কিছু করতে পারবো। তখন উনি বললো ঠিক আছে চলে যান আপনি। আমি আসলাম, আসার কিছুদিন পরেই রোজা, এখন এই রোজা থাকবো আমি, কি খেয়ে রোজা থাকবো আমি বলতে পারতেছি না। হয়তো ভাত রান্না করলে বা ডাল রান্না করলে দেখা যায় যে হয়তো বাচ্চারা খেয়ে ফেলছে, আমার খাবারই নেই, আমি হয়তো একটা শুকনো মরিচ দিয়ে ভাত খেয়ে ফেলি রোজা থেকে। 27 রোজা আমি সারা রাত নামাজ পড়লাম, নামাজ পড়ে সকালে ঘুমে আসি, এর ভিতরে দেখি বাড়ি এলাকা কিছু বগাদের লোকজন বাসায় চলে আসছে, আমি আমাকে ফোনিং বেল দিল, আমি গেট খুলে সালাম দিলাম, বাড়ি এলাকা দেখলাম বললাম ভাই বসেন। সে আমাকে প্রথমে স্টার্টিং বলো বাসার কোনো প্রয়োজন নাই, আপনারও বাসার থেকে বের হন। আমি বলছি ভাই কেন, বলে যে আপনি 6 মাসের ভাড়া দেন না আপনি কি পাইছেন। আমি বলি ভাই আমি আপনার বাড়িতে আজকে 13 বছর থাকি, আমি হয়তো 6 মাস বিপদে পড়ছি, তো আমি দিব। বলে না এখন বের হতে হবে আপনি, আমি তালা মারবো আপনার ঘরে। আমি বলছি ভাই তাহলে আমাকে 2টা মাস টাইম দেন। উনি আর আমাকে 2টা মাস টাইম দেন না, আমার সাথে কিছু মাস্তান ছিল, আমাকে বলে তেলে এখনই ঘরে তালা দিয়ে দিব, আমার 2 বাচ্চা পিছনে আছে খাওয়া করে চিৎকার করতেছে। তখন আমি বললাম যে ভাই আমি আপনার কাছে মাস হয়ে দেখেন বাড়ির মানুষ সব এসে জমা হয়ে গেছে, আপনি আমাকে 2টা মাস টাইম দেন, আপনার তাল্লা দিয়েছে আর আমি তো 13 বছর আপনাকে কন্টিনিউ ভাড়া দিয়ে আসতেছি, আমি 6টা মাস বিপদে করছি। তো আমার হাজবেন্ড এত ভীতু শোরুম থেকে এসে যখন দেখলো ওরা আমাকে বাইক ধরে ব্যবস্থা করতেছে, ওই মুহূর্তে আমার হাজবেন্ড ভিতরে চলে গেল। তখন আমি ওই নকশান গুলো নিয়ে আসতো ওনাদেরকে বললাম যে ভাইয়া ভাইয়াকে একটু বুঝে বলুন আমাকে একটু সময় দেন। ওনার বলো কোনো সময় নেই, 30 তারিখ আজকে 27 তারিখ, 30 তারিখ, এই 30 তারিখে সকালবেলায় আমরা তালা ঝুলাবো 3 দিন টান দিন। সেটা বলে ওনারা চলে গেল। এখন আমি খুব কান্না করতেছি যে আমি কি করবো, আমার মা বাবার কুলেও কেউ নাই, আমি আশ্রয় পাবো বা কারো কোনো নাই কেউ আমাকে হেল্প করবে, আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করাতে সবাই আছে কিন্তু কেউ ওনাকে দেখতে পারে না, ওনাকে হেল্প করে না। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি কি করব। আমার হাজবেন্ড বলল যে তুমি ওনাকে ফোন দাও, মামুন ভাইকে ফোন দাও, তোমার টাকাগুলি নিয়ে আসবে, তোমাকে রাস্তায় নিঃস্ব করে দিছে। তখন আমি ফোন দিলাম, ফোন দিয়ে অনেক কান্না করতেছি আমি যে ভাই আমাকে রাস্তায় নামাই দিলেন, আজকে আমাকে মাছ পান মেরতে মারতে আসছে বাসায়, আমার টাকা থাকছে। আমার ফোনটা টেনে নিয়ে আমার মেয়ে হাউ কাউ করে কান্না করে বললো যে কাকা আমার মাকে কি আপনি অপমান করার ইচ্ছা ছিল, আপনি আমার মাকে কিছু টাকা দিতেন। তখন উনি মেয়েকে বললো যে কালকে আমি আসতেছি ঢাকায় তোমার সাথে কথা বলবো। আর সে আমাকে ফোন করে বললো যে ওনাদেরকে বাচ্চাকে নিয়ে আপনি তো আসেন কোথায়। আমি সেই কি বলে তাকে জাদুঘরের সামনে ওখানে গেলাম, উনি আমাকে সরার দুজন নিয়ে বসে বসাই, ওখানে বলে যে দেখো মেয়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করছো, এবং আমি তোমার মাকে বলবো তোমার মাকে গর্ব পুরস্কার দিতে হয়, এত ভালো মেয়ে তোমাদেরকে তৈরি করছে, এত ভদ্র তোমরা, এত ভালো লেখাপড়া করছো তোমরা, তবে আজকে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা বড় হয়েছো, আমি তোমার মাকে বিয়ে করবো। তখন আমার বড় মেয়েটা খুব ধ্যান রাখে, তখন সে বললো কাকা আমার মাকে বিয়ে করবেন, আমরা কোথায় যাবো। তখন সে বললো যে তোমাদেরকে আমি নিয়ে যাবো, যে আমার এক বিন্দু রক্ত যদি গা থাকে তাহলে তোমাদেরকে আমি লেখাপড়া করাবো, আমার রক্ত বিক্রি করে হলো তোমরা মানুষ হবে। তো আমার ছোট মেয়েটা বললো কাকা আম্মু তো আমাদেরকে ডাক্তার বানাতে চায়, আপনি দিয়ে দেন না টাকাটা আমার মায়ের। বললো তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ডাক্তার হবে। সেই বলে আমাকে বললো ঠিক আছে
তোমরা চিন্তা করো না, তোমরা এখন যাও, যাই একটা বাসা ঠিক করো, তোমাদেরকে পড়তে হবে, যে বাসা পাও তোমরা সেই বাসা না, তারপর দুই মাস পরে তোমরা চেঞ্জ করবা। আর তোমাদের একটাই কথা, তোমার বাবাকে ছেড়ে আসতে হবে, কোনোদিন বাবার নাম নিতে পারবো না। তখন আমি একটা ওদেরকে নিয়ে একটা বাসা দেখি, বাসা দেখে আমি বাসায় আসি, বাসায় আমার হাজবেন্ড আছে একটা জব করে, সেই কথা শোনার পরে সে স্টপ করে। আমি বলি যে এই অবস্থা, আর তিন দিন হাতে টাইম আছে, এই অবস্থা। তো আমার হাজবেন্ড স্টপ করার পরে তাকে ডাক্তার দেখাই, একটু সুস্থ হয়। তারপরের দিন উনি বলল যে দেখো, আমরা তো নবীর বংশ থেকে আসি, আমি তো সারা দিন আল্লাহর ইবাদত করছি সারা জীবন, তুমি আল্লাহর ইবাদত করো। এই সমস্যাটা তো নবীদের উপরে আসতো, নবীদেরকে পরীক্ষা করতো, তা আমরা তো তারই উম্মত, হয়তো তোমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য আমার সন্তানকে সরাই নিবে। তখন আমি বললাম যে উনি এই প্রস্তাব দিছে, বলে আমার কথা চিন্তা করো না, আমি বেঁচে থাকবো, কিন্তু তুমি দুই বাচ্চাদেরকে মানুষ বানাও। তখন আমি বাসা দেখি, 30 তারিখ উনি তার পরের দিন আসেন, বললাম অ্যাডভান্স দিতে হবে বাসার এই ঘটনা। তখন উনি কি করলো বলো, আপনি কোনো চিন্তা করেন না, আমি টাকা নিয়ে আসতেছি, আমি গ্রামে গেছি টাকা নিয়ে আসতেছি। উনি আই না আমার বাড়ি, 48,000 টাকা ভাড়া পাই, উনি আমাকে 50,000 টাকা দিল, 50,000 টাকা দিল। আমার মা আছে, আমি সব মালখানা গুছিয়ে আমার হাজবেন্ডকে শেষ বিদায় দিই। আমি উনি বললো যে আপনাকে তালাক দিয়ে আসতে হবে ওনাকে। আমার হাজবেন্ডকে বললাম তোমাকে তালাক দিতে হবে আমাকে, বললো তুমি দাও, তারপর আমার সন্তান তুমি বেঁচে থাকো। আরে মাকে যে কথাটা বলতেই আমি ভুলে গেছি, উনি অ্যাসিড নিয়ে আসে আমাকে পোড়ানোর জন্য, যখন আমি রাজি হইনি, আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে যাবে, উনি খুন করে ফেলবে, বলে যে তোর দুই বাচ্চার প্রতি এত, তাহলে তোর এই দুই বাচ্চাকে খুন করবো আমি, তুই রাস্তা রাস্তায় কাঁদবি, দেখবি বাচ্চার কেমন কষ্ট। তখন আমি রাজি হয়ে যে না, কোনো কিছু দিনে আমার দুই বাচ্চা খুন করে যাও, আমি চাই না। তখন উনি 50,000 দেওয়ার পরে, তার একদিন আমার হাতে টাইম আছে, আমার হাজবেন্ড খুব কান্নাকাটি করে আর শুধু আমার ছবি তুলে যে তোমাকে নিয়ে আমি 23 বছর সংসার করছি, আমার নিজেতে তোমাকে ছেড়ে দিতে হলো। তখন ওই লোক বলেছে তুমি কি তোমার হাজবেন্ডকে তালাক দিছো, দেখাইছো, এখন আমি লেখাইছি তাকে দিতে হবে, নাহলে তুমি আমাকে অত্যাচার করবে। আমি আর আমার হাজবেন্ডকে তালাকটা দিই না, আমি একটু চালাকি করি, শুধু বলি যে তোমাকে আমি তালাক দিছি, বলে কোনো সমস্যা নাই, আবার হলে আমরা একত্রে সংসারে হবো, দুই বাচ্চাকে নিয়ে আমরা আবার সংসার করবো, তুমি টেনশন করো না, আর শুধু মাথার মধ্যে দুঃখায় যে তোমার বয়স কম, আর এত লেখাপড়াও করতে পারো না, বাচ্চারা তো অন্তত মোটামুটি ভালো রেজাল্ট করছে, বাচ্চাদের কথা মেনে চললো তুমি। বলে 30 তারিখ সকাল আমার হাজবেন্ডকে কিছু জিনিস আমি পাঠাই দিই, আর এগুলো নিয়ে আমি ট্রাকে করে চলে যাই। যে বললাম আমি তাকে যে দেখেন আমার পার্টনার, আজকে আমি আপনার সংসারে আনছি, কিন্তু আমি অবৈধভাবে তো আপনার সাথে থাকতে পারবো না, আমি একজন ইসলামিক বিধান মেনে চলি, আমি তো 6 বছর মসজিদে নামাজ পড়ছি জামাতের সাথে, যে 6 বছর আপনার সাথে বিজনেস করছি। তখন উনি একটা ওই যেখান থেকে তালাক দেয় সেখানে নিয়ে যেয়ে বিয়ে করে, করার পরে আসলাম, আসার পরে উনি বাজার টাজার করে দিয়ে চলে গেল। যেই দিন রাত্রে আসলাম, আমার মা আমার বোন আমার কাছে, আবার সন্তানদেরকে ওনার মালের লাগে পাঠাই দিয়ে, আমার হাজবেন্ডকে যে তুমি বাবার ঘর সাজাই দিয়েছে, ছোট্ট বস্তির মধ্যে একটা রুম নেয়। ওই রুমটা সাজাই দিয়ে আসলাম, রাত 10টায় নিয়ে বাচ্চাদের নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি একা ঘরে, যখন রাত 12টা বাজে উনি এত জোরে চিৎকার দিয়ে মোবাইলে কান্না করতেছিল, আমি আর সহ্য করতে পারিনি। উনি বলল যে আমার আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে, কোথায় আমার সংসার, কোথায় আমার বাচ্চারা, আমি মোবাইল ফিরে দিয়ে আমার মার কাছে আমি চলে আসলাম। কেন ওই ভদ্রলোক তো ঘরে, তাহলে আমাকে তো অপমান অপদস্থ করবে, আমি আর বুঝতে দিইনি। পরে আমার মার সাথে সে কান্দলো সারা রাত। তো আমি ভাবছিলাম আমার হাজবেন্ড ওই দিন মারা যাবে, কিন্তু ওই দিন মারা যায়নি। পরের দিন আমি সকালে গেলাম, ওই ভদ্রলোক চলে যাওয়ার পরে আমি গেলাম, যে আমি তার পায়ে ধরে পড়ে আছি, যে তুমি আমাকে মাফ করো, আমি তো তোমার দুই সন্তানকে মাসাবার জন্য, তুমি তো চাকরি নাই, তুমি তো কিছু করতে পারতেছ না, আমার তো কোনো ইনকাম নাই, রান্না করে দিয়ে চলে আসলাম। এইভাবে দীর্ঘ ছয়টা মাস চলে যায়, এখান থেকে আমি প্রেগনেন্ট হয়ে যাই, প্রেগনেন্ট হয়ে যাই। আমি ভাবলাম যে হয়তো আমি অবসর করে ফেলবো, পরীক্ষা করতে যেয়ে দেখেছে না আমার দুইটি সন্তান। তখন আমি ভাবলাম যে আমার দুটো মেয়ে, এত যদি আমার ছেলে হয়। আমার হাজবেন্ডকে বললাম এই অবস্থা, বলে আল্লাহ দিবে, আল্লাহ রিজিক দিবে, তুমি ওদেরকে ক্ষতি করো না, কেমতের মাঠে কি হিসাব দিবা তুমি, আমি বাচ্চাগুলোকে রেখে দিই, একটা সময় চাই আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। কিন্তু ওই বছর লোক যে কথা দিয়ে আমাকে ন্যায় ছয় মাস পালন করে, ছয় মাস পরের থেকে যে আমাকে এত অত্যাচার, এত অপমান করে, বলে যে তুই আমার লাগে আসতে চাস না, এলে তুই আয়না দেখাইলাম। তখন বলিয়া দেখো আমার কোথাও যাওয়ার যায় নাই, আমার না আছে বাবার বাড়ি, না আছে কোথাও কিছু, আমি তো কিছু কোথায় যেতে পারবো না। তখন আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে না, যে দুটা দুনিয়াতে আসবে ওদেরকে আসতে দেওয়ার দরকার নেই, এই দুইটাকে নিয়ে আমি আত্মহত্যা করবো। তখন আমার বড় মেয়েটা বলে যে বাবু তুমি আমাদেরকে মাইরো না, আমরা বড় হয়ে তোমাকে দেখবো। আমরা বড় হয়ে তোমার সমস্যা পূর্ণ করবো। তখন আমি নিজে বিষ খেলাম, কিন্তু চোখের সামনে দেখলাম আমার বাচ্চাগুলো বাড়তেছে। তারপর আমার বাবা এসে আমাকে রাগা মেডিকেল নিয়ে চিকিৎসা করে আমি সুস্থ হয়ে যাই।
যে অবস্থা থেকে পরিত্রাণের কোন উপায় আছে কি আমার জানা?
পরে আমি আসলাম, কিন্তু ওই লোক এখন আমার পিছনে লেগে আছে, বাচ্চাদেরকে ফেলে দাও ফেলে দাও। তখন আমি বলি দেখো দুইটা জীবন নষ্ট করে দিব, তিন মাস চার মাস হয়ে গেছে, কিন্তু কে আমাদের মাঠে কি জবাব দিব আমি? তুমি না বাইরে যা নামাজ করো না, কিন্তু আমি তো আমার জ্ঞান থেকে হয়েছে থেকে শুরু করে আমি পাঁচত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে আমি সকালবেলা রান্না করে যাইনি, সেই কোরআন পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে কোরআনের ম্যাক্সিমাম চূড়া। তখন সে কি করে আমাকে 10,000-15,000, কিন্তু আমি ওই দিন বলছিলাম তুমি যে আমাকে নিবে আমার মাসে 30,000 খরচ আছে, সে 5-6 মাস দেওয়ার পরে যখনই এই বাচ্চারা বলে যে আমাকে 10,000-15,000 এভাবে দেয়, এখন আমি কি খাবো, বাচ্চাদেরকে কি লেখাপড়া করাবো?
ধর্ম আগে নাকি সার্ভাইভ করা আগে? ভবিষ্যতে জন্ম নিবে যাদের কাছে প্রশ্নের সঠিক কোন সদুত্তর আছে? পৃথিবী থেকে এমন কোন জ্ঞানী ব্যক্তিত্ব আছে যারা এই ধরনের ঘটনা শোনার পর তার সঠিক মূল্যায়ন করতে পারে? কোনটি আগে যখন প্রশ্ন আসে যে ক্লাস সেভেনে পড়ো একটি মেয়ের বিয়ে হয়ে যায় হঠাৎ করে তার কোন রকমের অনুমতি ছাড়া, এই সেই সমাজ যে সমাজ নিয়ে প্রতিনিয়ত গর্ব করি, যে সমাজ নিয়ে আস্ফলন করি, সেই সমাজেরই তার আপন কাকা যখন তার বন্ধুর কাছে বিয়ের নামে তার ভাতিজিকে সঁপে দেওয়ার হীন একটা প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসে, এটাই তো সেই সমাজ যেখানে 1.5 বছর পর একজন ধর্মীয় ব্যক্তিত্ব, অসম্ভব ধর্মপ্রাণ একজন মানুষ, সমস্ত সত্য গোপন করে একটা নাবালিকা মেয়ের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। এই তো সেই পৃথিবী, সেই দেশ, যে দেশ নিয়ে এত গর্ব করি, যেখানে প্রতি মুহূর্তে একটি মেয়ে বাঁচবার জন্য পাগলের মতো প্রচেষ্টা করে যায়। মোটা চাল, রিলিফের চাল আর একটু ডালের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করেছে। এই সমাজে বিভিন্ন রকম মানুষ হায়নার মতো প্রস্তুত থাকে, কিভাবে তার ঘরে উঁকি দেওয়া যায়, কিভাবে তার সতীত্বকে, তার সম্ভ্রমকে, তার আব্রুকে নিজের মতো করে নিয়ে নেওয়া যায়। বিয়ে নামের খুব খেলো একটা প্রতিষ্ঠানকে ব্যবহার করে, পরিচয়কে ব্যবহার করে সারা জীবনের মতো নিজের হাউস, নিজের লালস চরিতার্থ করা যায়। আর একজন মা যার কাছে ধর্ম, যার কাছে মনুষ্যত্ব, যার কাছে বিবেক, সমস্ত কিছু পর হয়ে যায়, সে শুধুই ভাবে তার সন্তানের মুখে কিভাবে বিবেলা খাবার তুলে দেওয়া যায়। জীবন যুদ্ধে যখন একমাত্র পরাস্ত অবস্থা, তখন সে চিন্তা করে যে সবাইকে সাথে নিয়ে জীবন দিলা সাঙ্গ করে দিই, আত্মহত্যা করি। অপচয়ের মতো বড় মেয়ে বড় অসহায়ের মতো প্রশ্ন করে বসে, মা আমাদেরকে মেরে ফেল না। যারা আমরা টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার কল্যাণে প্রায় এরকম পরিস্থিতি দেখতে পায় চোখের সামনে, মা তার স্কুলে যায় টুকরাটা চটকে জন্ম নেওয়া সন্তানকে সাথে নিয়ে আত্মহত্যা করেছে, তখন বিভিন্ন জন বিভিন্ন পারসেপশন থেকে বিভিন্ন রকমের কথা চিন্তা করি। এটাই একুশে দেশ, অজব নাকি ঘেন্না হয় নিজের প্রতি, একটা হাতি মারা যাওয়া নিয়ে কি পরিমাণ পাগল হয়ে উঠি, প্রতিদিন কত মানুষ করে নিজের জীবন, নিজের স্বপ্ন, কত বেশি সস্তা হয়ে গেছে মানুষ। আমরা বড় বিচিত্র এই বাঙালি জাতি, বিচিত্র অসম্ভব রকমের বিচিত্র জাতি, কখন যাবে কোথায় কি আসে পড়ে আল্লাহ মাহবুব জানেন, মানুষের খবর নাই। অতি উৎসাহী হয়ে উঠে অসহায়ের সাথে বড় মেয়েটি যখন প্রশ্ন করে, কারো 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 ক্ষমতায় কুলবে, পৃথিবীতে কি এমন দার্শনিক কেউ আছে বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি কি পাওয়া যাবে যে এটার সঠিক সদুত্তর দিতে পারবে, এটাকে জাস্টিফাই করবে? স্বাধীন একটা দেশে, যে দেশের জিডিপি নিয়ে যে মুহূর্তে আমরা দরকষাকষি করতে, যে দেশের বিভিন্ন রকমের সফলতা নিয়ে গর্বে বুক ফুলিয়ে চলতে, যে ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে তার মাকে প্রশ্ন করে বসেছে, বা আমাকে মেরে ফেলো না, বিশ্বাস করো, এত অভাবের ভেতর দিয়ে দুবেলা ডাল আর মোটা ভাত খেয়ে যেভাবে বেঁচে আছি, তারপরও তো রেজাল্ট ভালো করেছি। তোমার স্বপ্ন একদিন পূরণ হবে, তোমাদের সমস্ত শখ আহ্লাদ আমরা একদিন পূরণ করবো, আমাদেরকে মেরে ফেলো না। কত অসহায় আত্মসমর্পণ। আমি এই ক্যান্সারগুলো চিন্তা করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে আমি তো এমন একজন ভীতি মানুষ, ভয়ের কারণে আমার প্রেশারটা পর্যন্ত দেখায় না, আল্লাহ না করুক যদি স্ট্রোক করে পড়ে থাকি। এই যে মেয়েটি তার জীবনের কথাগুলো বলছিল, যে তার বাবা সচ্ছল ছিলেন, স্ট্রোক করে প্যারালাইজ হওয়ার পর হঠাৎ করেই তার পরিবারটা সর্বশান্ত হয়ে যায়, আল্লাহ না করুক এমন যদি পরিস্থিতি হয় তাহলে তো যে কোনো ঘটনাই ঘটতে পারে। যে ঘটনাগুলোর বর্ণনা সে একের পর এক দিয়ে চলেছে, অভাব যখন পেছনের দিকে হায়নার মতো তেড়ে আসে, সন্তানকে যখন বাঁচানোটাই মুখ্য হয়ে ওঠে, তখন ধর্মটা কি খুব বেশি গুরুত্ব বহন করে, তখন সামাজিক চিন্তাভাবনাগুলো কি খুব বড় করে আসে, নাকি সার্ভাইভ করাটা একমাত্র মানে একমাত্র উপলক্ষ হয়ে দাঁড়ায়? একটা সিনেমেটিক শোনালেও একটা মানুষের জীবনের কথা কল্পনা করা যায়। লোকটির জীবন থেকে যদি আমি চিন্তা করি, যে পূর্বতন যে প্রথম স্বামী মেয়েটি, আশার যে প্রথম স্বামী, সে ভদ্রলোকের একটি প্রবলেম যে সত্য গোপন করে সে বিয়ে করেছিল, এটি যদি বাদ দিই, তার কথা অনুযায়ী সে প্রচন্ড ভালো একজন মানুষ, দারুণ পরেশ করা একজন মানুষ, এবং যার দারুণ সহজ সরল সত্যবাদী একজন মানুষ। কিন্তু মেরুদণ্ডহীন অবশ্যই বলবো, কারণ বউ যখন প্রবলেমের মধ্যে পড়েছে সে নিজেকে লুকিয়ে ফেলেছে, এরকম দুর্বল চিত্ত কোনো পৌরুষের মধ্যে থাকা উচিত না। কিন্তু আমি ক্যানসিগুলোর কথা চিন্তা করতেছি, যে সে সঁপে দিয়েছে যে আমার পক্ষে ক্ষমতা নাই, আমি শারীরিকভাবে অক্ষম, মানসিকভাবে অক্ষম, আমার 2 সন্তান কিনে তুমি চলে যাও, চিন্তা করুন আমি বেঁচে থাকবো। তখন অন্যর ঘরে হয়ে থাকলেও বেঁচে থাকবো, তখন কি ভদ্রলোক ভাবেননি যে তার সন্তান তাকে আর বাবা বলে ডাকবে না, অন্য ঘরে গিয়ে তাকে বাবা বলে ডাকবে? তার ভালোবাসার মানুষটি, তার বিবাহিত স্ত্রী, তার আব্রু অন্যজন দেখবে, তার সাথে অন্য কোনো মানুষ সংসার করবে, তার জন্য ভাত রান্না করবে, তার সাথে একসাথে থাকবে। এতগুলো কষ্ট একটা মানুষ কিভাবে মেনে নেয়? তখন তার কথা উঠে আসছিল যে মাঝে মাঝে তিনি চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকাটি করছিলেন ওর ফোনে।
ভালোবাসার বাংলাদেশ
কিছু বলার নাই আসলে, মাঝে মাঝে বাঁচতে আসলেই মনে আমি যদিও খুব অপটিমিস্টিক একজন মানুষ, কিন্তু সব পরিস্থিতিতে এসে আমি নিজেও অত বেশি ভালো কেউ না, ঘন্টা আমি আমার অন্ধ্রে অন্ধ্রে করা, বাট একটা সীমা থাকা উচিত। আজকে আসলে যেন সমস্ত সীমা সব কিছু পার করে গেছে। নিবে আপনার বড় মেয়ে এটি? আপনার ছোট বোন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে।
আপনাকেও ধন্যবাদ, কারণ আপনাকে আমার অনেকদিন ধরে দেখার খুব ইচ্ছে ছিল, তা আজকে হয়তো কোনো প্রসঙ্গে এসে আপনাকে আমি দেখতে পাচ্ছি, তাই মানে আমি মনে করি আমার জীবনের জন্য অনেক কিছু। তো আমি আমার বোনের সাথে এসেছি, আমি তার হয়ে কিছু বলবো, মানে সে লাস্টে যার কথা বলছিলেন সে সম্পর্কে হয়তো আমার এখন দুলাভাই, আজও আমি কখনো হয়তো বা তাকে দুলাভাই বলে ডাকিনি। আমি যতটুকু মানে আপুদের কাছে প্রায় ছোটবেলা থেকেই আমি আছি। তো আমার একদিন মনে আছে, আপু প্রায় তখন রাত 11:30 কি 11:30 হবে, হঠাৎ করে এসে উনি কলিং বেল দিচ্ছে, আমি গেট করলাম, তো ওলনাটা পেঁচিয়ে আছে, আমাকে বলতেছে তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। আমি জিজ্ঞেস করলাম কেন, তো পরে আমি যখন আসলাম মেয়েরা তখন অলরেডি শুয়ে পড়ছে, তো আপু ওলনাটা সরিয়ে আমাকে দেখাচ্ছে যে টোটালি মানে হিপের নিচ থেকে শুরু করে যে আমার কোনো অংশই নাই। আমি জিজ্ঞেস করলাম আপনি কি হয়েছে, আপনাকে রাস্তায় চিনতে গেলে একটু ধরছে? তো বলতেছে না, এটা বলে কান্না করে দিছে। তো আমি বললাম কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? আর প্রায় তার বুক বরাবর মানে কিছুটা হাতের আঁচড় এরকমের। তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম, আপু কান্না করতেছিল, তো পরে বললো যে মামুন আমাকে রাস্তার ভিতরে এগুলো করছে, ও বিভিন্ন ধরনের কথা বলতেছিল, আমি শুনি নাই বিদায়, বলতেছে আজকে তুমি রাস্তার মানুষকে তোর শরীর দেখাবো। তো কথাটা শুনে মানে আমার অনেক খারাপ লাগতেছিল যে এই ধরনের কথা বলতেছে। তারপরে আপুরে আমি নিজে সান্ত্বনাও দিলাম, কারণ আমি অনেক ছোট, সবার ছোট, আমি 8 বোনের। তারপর আপুকে আমি বুঝালাম, ভাইয়া তখন শুয়ে পড়ছে, তখন ভাইয়া ছিলেন। তো ওদিন গেল, পরের দিন ওই লোক আবার আসছে সকালবেলা, আমার মনে আছে অত কিছু নিয়ে আসছিলাম, এসে মেয়েদেরকে ডাকলেন তোমরা এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা। তো ওরা ওইরকম কারো সামনে কখনোই যায় না, আসলে সালাম দিলেন, হ্যাঁ কাকা কি খবর কেমন আছে। রাত্রে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু মানে সে মেয়েদের সাথে মানে বলাতে দূরের কথা, মানে বুঝতেই দেয়নি, বা ওর মাও কখনো বুঝতে দেয়নি। ওদিন আপু আবার দোকানে গেল, পরের দিন রাত্রে আপু ফার্স্ট আসছে, আসার পরে আপু এসে বলছে কি মেয়েরাকে ঘুমাইছে? আমি বললাম যে আর ঘুমাই গেছে। আপু যত রাত্রি আসতো মেয়েদের আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ওদের ঘুমানোর জন্য রেডি করতাম, আপুর জন্য আমি বসে থাকতাম যে আপু আসবে তারপর আমি খাওয়া দাওয়া করতাম তারপর ঘুমাবো, তো রাত যদি 2টা বাজে 1টা বাজে যাই আমি মানে ওনার জন্য জাগনা থাকতাম। দেন ওদিন আপু আসলো, আসার পর উনি ঘরে ঢুকছে, ঢুকে ওদের কাছে যখন জিজ্ঞেস করছে আমি ওরা তো ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ পর আপুর ড্রেস চেঞ্জ করতে না করলে দেখি যে ওই লোক চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম এত রাত্রে আপনি? বলে হ্যাঁ আসছি, তোমাদের বাসায় খাওয়া দাওয়া করবো, এই জন্য। ঠিক আছে বসেন। তো আমি টেবিলে খাবার প্রায় রেডি করছি, তো ভাইয়া বের হয়ে আসতে এসে জিজ্ঞেস করতেছি কি ব্যাপার মামুন ভাই এত রাত্রে আপনি? এক কথা দুই কথা না যদি কিছু মানে কিছু নিয়ে কাটাকাটি আমি আমার মেয়েদের রুমে চলে গেলাম। আবার যখন আসছি এসে দেখি যে মানে ভাতের বোলটা আর কিছু খাবার ছিল টেবিলে, ভাতের বোলটা ধরে মাটিতে টোটালি ফেলে দিচ্ছে। আমাকে আমার নাম ধরে ডাকতেছে। এই তোমাদের বঠিটা কোথায় বলো তো? আমি জিজ্ঞেস করলাম, আপনি বঠি দিয়ে কি করবেন এত রাত্রে? উনি রান্না ঘরে ঢুকলো, ঢুকে বঠিটা নিয়ে আসলো, এনে উনি আপুকে জবাই দিতে বলতেছে যে ওকে বারবার বিয়ের কথা বলি, কালকে ওর জামা ছিঁড়ছে, আজকে ওকে জবাই দিব, আর ওর পুরা দেহটাকে আমি রাস্তায় মানুষকে দেখাবো, এবং তোমরা যদি সেটা দেখতে চাও তোমাদের কাছকে দেখা যাবে। তো ভাইয়া মানে ওনার সাথে কিছু আগারাগ করে রুমের ভিতরে চলে গেছে। উনি ভিতর থেকে ভাইয়ার রুমটা আটকাই দিল, দিয়ে মানে এক পর্যায়ে আমাদের ড্রয়িং রুমে মানে পুরা অবস্থা খারাপ। আমি কাউকেই থামাতে পারছি না, যেহেতু আমি এখানে অনেকটা ছোট ছিল। অনেক চেষ্টা করেছি, তখন প্রায় 12:30 মতো হবে, চেষ্টা করে অনেক অনেক বুঝালাম, বুঝে ওনাকে বাসা থেকে বের করলাম যে আপনি যান, কারণ এখন আপনি এরকম করছেন, এগুলো মেয়েরা শুনতে পারলে বা বুঝতে পারলে তখন কী করবে? বলে শুনুক, আমি চাই তো মেয়েরা শুনুক, জানুক যে ওর মা খারাপ, কারণ আমাকে যদি বিয়ে না করে আমি এটাই করবো, এবং মেয়েদের সহকারে ওদেরকে এসিড মেরে রাস্তায় ফেলে দেবো, সবাই দেখবে। মানে ওই জিনিসটা আসলে ওদের সহ্য করার মতো ছিল না যে আমার বোনের সাথে এরকমের হচ্ছে, আমি ছোট হয়ে তো কিছু করতে পারছি না। তারপর মানে যত কষ্টই বোনের হয়েছিল সবসময় মানে বোনের সাথে ছিলাম, আজও আছি। তো এখন মানে উনি যে পর্যায়ে আছে আমার বোন, ওই লোক তো উনি তো এখন টোটালি নাই, উনি টোটালি বরবাদ, হয়তো বা কখনো কারো নাম্বার থেকে ফোন দেয় বা কোনো ফ্লাওয়ার দোকান থেকে ফোন দেয়, বিভিন্ন কথা জিজ্ঞেস করে, এই হয়তো কখনো আসে, এসে এক ঘন্টা দেড় ঘন্টা থেকে চলে যায় এরকম। আর একদিন ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল, বাট উনি তখন আমার কিছু তর্ক ওনার সাথে চলছিল যে আমি তো অনেক আগে থেকে আপনাদের সম্পর্ক সম্বন্ধে জানতাম, আপনি তো লাস্ট পর্যায়ে বিয়ে করলেন, মানে এত পর্যায়ে পর্যন্ত চলে আসলো, আপনি 6 মাস পর আপনি কি হলাম? ওনারও এভাবে সন্তান আছে, বউ আছে, সব কিছু আছে। উনি বলেছিল যে ওনার বউকে ছেড়ে দিয়ে আপুর কাছে থাকবে, বাট এখন উনি যেটা বলে যে তোমার আপুর কাছে আমি কি থাকবো, আমার বড় বউয়ের মতো বউই হয় না, এরকম আর কি। তো এক পর্যায়ে ওনার সাথে আমার অনেক তর্ক তর্ক, কারণ উনি আমাকে বলতেছে যে তুমি আমার বাসায় কেন এসেছো, তুমি আমার বাসায় কি চাও? এখন বেরিয়ে যায়, তখন বাজে প্রায় 11:30 কি 12:00। ওদিন ওনার সাথে আমার অনেক রাগারাগি হয়েছিল, কারণ উনি আমাকে মানে যেভাবে উনি আমার সাথে অ্যাটিচিউড করতেছিল, মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে উনি এইভাবে আমার সাথে মানে কিভাবে এই অ্যাটিচিউডগুলো করতেছে। তো পরে আমি ওনাকে বললাম যে আমার বোন যতদিন এখানে আছে আমি অতদিন এখানে আসবো বা এখানে থাকবো, বা আপনি আমার বোনকে যে কষ্টগুলো দিচ্ছেন সেগুলো কেন দিচ্ছেন বাকি? উনি আমার বলতেছে যে যেদিন ভাত ফেলে দিয়েছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করছি যে তোর বোনকে বিয়ে করবো এবং রাস্তায় রাস্তায় দৌড় খাওয়াবো, সেম সেই জিনিসটাই আজ আমি করছি তোরা পাল্লে থাকার। এইরকম মানে অনেক ধরনের মানে অনেক কথা হলো।
এখন আসলে আমার মূল যে কষ্টের জিনিসটা আমার সামনে, তো আমি ওখানে দুইটা বাচ্চা দুইটা হলো, আমি নিজে খাওয়া পাচ্ছি না, আমার পেটের বাচ্চা আর কি খেয়ে মানুষ হবে? তো বাচ্চা দুইটা হলো, যখন আমার হাজবেন্ড শুনলো যে আমাকে ঢাকা মেডিকেলে নিছে, আমি অসুস্থ, উনি 3 দিন মসজিদে পড়ে আছে, পড়ে শুধু দোয়া করতেছে যে আল্লাহ তুমি ওকে বাঁচায় দাও, জানি আমার সন্তানগুলি রাস্তায় না হাঁটে, আমি যদি মরে যাই ওদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ও যদি মরে যায় আমার সন্তানগুলোর কোনো আশ্রয় থাকবে না। দোয়া করলো, এখন আমার এই হাজবেন্ড তো আছে, এখনও তো যেতেও পারে না। পরে ও কি করলো, উনি যখন 3 দিন পরে গ্রামে চলে গেল, আমার হাজবেন্ড আমাকে দেখতে গেল, দেখতে যে উনি খুব কান্না করে দিল। আমি বললাম তুমি হার্টের পেশেন্ট, আর ওই হার্ট থেকে হঠাৎ করে ওনার বিভিন্ন অংশে কিছু টিউমার বের হয়ে গেছে, তুমি চলে যাও। তো উনি চলে আসলো। এভাবে করে বাচ্চাদেরকে মানুষ করতেছিলাম, এদিকে বাচ্চাগুলা দুইটা বাচ্চা ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে হয়, কোনো রকমের কষ্ট করে তাদেরকে ভর্তি করালাম।
এখন কি দুইজন ইউনিভার্সিটিতে?
এখন তো পড়া বন্ধ, এই মুহূর্তে পড়া বন্ধ, আজকে বড় জনার 2 বছর, ছোট জনার 1 বছর বন্ধ, পড়াতে পারি না।
কোন অবস্থা থেকে বন্ধ হলো?
ইউনিভার্সিটিতে এমন লাক্সারিয়াস সাবজেক্ট ছিল তাদের, খুব ব্যয়বহুল খরচ এই সাবজেক্টে ছিলাম, সাবজেক্টটা এখন হয়তো বললাম না, তারা ওইখান থেকে
সেকেন্ড ইয়ার থেকে ড্রপ করেছে।
হ্যাঁ,
দুইজনই কনভার্সিটি।
ইউনিভার্সিটিটা হলো সোনারগাঁ ইউনিভার্সিটি আর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি।
ওকে, দুই মেয়ে আর বাকি দুইজন?
বাকি দুইজন, একজন ছেলে হলো একজন মেয়ে হলো। যখন ছেলে মেয়ে হলো উনি বলে,
তাদের বয়স কত এখন?
ছোটটার বয়স 3 বছর সামথিং।
ছেলেটা মারা গেল, 9 মাস বয়স হলো, ছেলেটা মারা গেল চিকিৎসার অভাবে। কারণ আমি ভাত খেতে পারি না, আমি ওকে কিভাবে চিকিৎসা করাবো, ঠান্ডা লেগে গেল, নিউমোনিয়া হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় ফকির বলে ফকিরের কাছে যাই, হোমিও ডাক্তারের কাছে যে যখন বলে যাই। আমি অনেক চেষ্টা করি জানতো ছেলেটাকে যত বাঁচাই রাখাতে। আমি দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, আমি বাচ্চাটাকে চিকিৎসা করি, কিন্তু উনি একটা টাকাও আমাকে দেয় না। এমনকি আমার পরিচিত লোকজন যারা কাছের খুব ঘনিষ্ঠ বান্ধবী, এদের থেকে আমি কিছু টাকা নিয়ে নিয়ে হইলো ওনাদের আমি চিকিৎসা করার চেষ্টা করি।
কি নাম ছিল ছেলের?
ছেলের নাম ছিল হিমল। তখনও 9 মাস বয়সে আমার হাজবেন্ড আসে, ও চলে যায়, আমি জাস্ট ঘেরটা লাগালাম, ও আমার কোলে খালি একটা কাশি দিল। আমি ভিতরে আসলাম যে নভেম্বর মাস, হয়তো একটু ঠান্ডা লাগছে। আমি জামাটা পরাইতেছিলাম আমার, আমি ওকে পায়ের উপরে রেখে বালিশ দিয়ে জামাটা পরাইতেছিলাম, ও পা দিয়ে আমার বুকের মধ্যে ধাক্কা দিয়ে সামনে চলে গেল। তারপর পাটা ধাক্কা দিয়ে আনলাম, দেখি ওর ঠোঁটটা নীল হয়ে গেল, নীল হয়ে গেল। আমার বড় মেয়ে বললাম ওর চোখ বড় হয়ে গেছে, দেখে তোর চোখটা ঘুরতেছে। আমি ওকে এখানে ধরলাম, ব্যাঙের মতো একটা টানা দিল, মারা গেল আমার হাতের উপরে। যেই কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না, আমি পাগলের মতো হয়ে গেলাম।
আর কত কষ্ট নেবেন?
আমি সারাদিন কবরে যেয়ে পড়ে থাকি, মানুষ বলে তুমি তো মারা যাবো, তোমাকে তো ভূতে তুমি ধরবে। 6 মাস আর যেভাবে পড়ে থাকি
বলি, আর কত কষ্ট নেবেন জীবনে?
আমার তো জীবনটাই কষ্ট দিয়ে জন্ম। আমার মেয়েটা মারা গেল, আমার হাজবেন্ড এসে একদিন ওই কবরে পড়ে থাকে, কিন্তু যার সন্তান সে একদিনের জন্য কবরস্থানে যায় না। কেন সে বলে আমি বাচ্চাদেরকে কেন মানুষকে দিয়ে দিলাম না। তারপর একটা মেয়ে থাকে, বলে এই মেয়েকে মানুষকে দিয়ে দাও, তোমার সন্তান দরকার নাই। কিন্তু আমি মা হয়ে পারি না, আমি বলছি তোমার একটি টাকা আমাকে বেশি দিতে হবে না, তুমি যা দাও যা দিয়ে আমি ওদেরকে মানুষ করবো।
এখন খরচপাতি কেউ দেয়
না? খরচপাতি দেয় না।
কতদিন দেয় না?
আজকে 7-8 মাস।
আসা যাওয়া নাই?
না, 7-8 মাসের মধ্যে একবার কি 2 বার আসে, অনেক রাত্রে আসে আমাকে পরীক্ষা করতে, অনেক রাত্রে এসে বলে চাবি দাও, আবার হয়তো সকালে চলে যায়। এবং আমাকে বিশ্বাস করবেন না, আমাকে সে নিয়ে আমাকে যে অত্যাচারটা সে করে, একটা কাজের লোকের মতো আমাকে সে দাঁড়ায় থাকবো, আমি তার জুতা মুছে দিতে হবে প্রতিদিন, তার কাপড় ধুয়ে ইস্তারি করে দিতে হবে, সে যতক্ষণ কাছে থাকবো ততক্ষণ তেল দিয়ে তার সারা শরীর মালিশ করতে হবে, একটু দেরি হইলে আমাকে সাহায্যটা ব্যবহার করে।
যে 5 লাখ টাকার জন্য এত কিছু যার কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হলেন,
সেই টাকাটা তুমি দাও আমাকে, যে চেকটা দিছে কোন সময় সেই চেকটা আলমারি থেকে চুরি করে নিয়ে গেছে।
ওই টাকা কি পেয়েছেন?
না পাইনি, সে এখন বললে বলে যে কেন তোমাকে খাওয়াইতেছি না, আমি টাকা দিব কোত্থেকে, তোমাকে যদি টাকা দিতে হয় তাহলে তোমার খাওয়া বন্ধ করে দিতে হবে।
আশা জীবনে কি কোনো ভুল করেছেন? এই পুরো যে জীবনের কথাগুলো বললেন, এতে আপনার সাথে যদি ভাগ্যের কথা বলি, ভাগ্য দেবতা অবশ্যই পক্ষপাত দুষ্ট, যে সবকিছু আপনার সাথে আপনার বিরুদ্ধে গেছে, আপনার সাথে সত্যি বিমাতা সুলভ আচরণ হয়েছে বলে মনে হয়। কারণ ক্লাস 6-7 পড়ুয়া একটি মেয়ের বিয়ে হলো তার অমতে, তার আপন চাচা তার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করলো, তার তো জানবার বুঝবার কথা না। তারপর আপনি বিয়ে করার পরে অন্যের একটা দ্বিতীয় বইয়ের আর একটা বইয়ের সংসারে ঢুকলেন, সেটাও জানলেন 1.5-2 বছর, এটাও তো আপনার জানবার কথা না, এটাও আপনার জন্য দোষের কিছু না। এখন এই যে অকুল পাথরে পড়ছেন আপনার মেয়েগুলোকে নিয়ে, 9 মাস বয়সে একটা ছেলের জন্য তৃষায়িত ছিলেন, সবসময় তৃষ্ণার্ত ছিলেন, তাকেও স্রষ্টা কেড়ে নিলেন, সেটার জন্য তো আপনি দোষী না। এই যে এত কষ্ট এত দুঃখ, স্বামীকে ছেড়ে এসেছেন আপনি একটা কম বয়সে বিয়ে করা একজন মানুষ, তারপরও তার সাথে আপনি মেনে নিয়েছেন, তার সাথে আপনি চালিয়ে নিয়েছেন, যেহেতু বাবার সেই সক্ষমতা নাই, আরো অনেক বোন আছে, তাই সেই সংসারই নিজেকে মানিয়ে নিয়েছেন, এই মনে করে যেখানেই বাকি জীবনটা পার করে দিবেন, যদিও জানেন যে আপনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় সে আপনাকে বাপ দিয়ে বিয়ে করেছে, তারপরও 23-24 বছর তার সংসার করেছেন।
শুধুমাত্র সার্ভাইভ করার জন্য, বাচ্চাদেরকে বাঁচায় রাখার জন্য আপনি আপনার স্বামীর সম্মতি দিয়ে পরবর্তী আরেকজনের সংসারে এসেছেন। সেই 5 লক্ষ টাকা ফেরত পাচ্ছেন না, বাঁচার তাগিদে ধর্মকর্ম থেকে দূরে গিয়ে পূর্বতন স্বামীকে ভালোবাসছেন যদিও, তারপরও তাকে পেছনে ফেলে দিয়ে আপনাকে শুধু বাঁচার জন্য মেয়েদেরকে নিয়ে নতুন সংসারে উঠেছেন, সেখানে আমি দোষ দেখি না। বাট আপনার কি মনে হয় না যে কোনো না কোনো জায়গাতে কিছু না কিছু দোষ আপনার থেকে গেছে? মনে হয় কোনো দোষী হয়নি?
আমি তো বিধাতার কাছে শুধু বলি।
আপনি তো অনেক ধার্মিক একজন মানুষ।
আমি বিধাতাকে বলি যে বিধাতা, তার
চেয়ে অসম্ভব রকমের ধার্মিক হচ্ছে আপনার স্বামী। যে স্বামী আপনাকে না জানিয়ে বিয়ে করেছে, এই ঘটনাটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনে আর কোনো দোষ পাওয়ার কথা না, রাইট?
তারপর আমার যেটা হলো, আমার বাচ্চাটা মারা গেল।
একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এখন এই মুহূর্তেই ফিরতেছি।
বন্ধুরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর পর আবার ফিরে আসছি, সাথে থাকুন।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করবো, পিন নাম্বারটা লিখো।
চাচা নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে।
আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক এসএমএস এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করবো, পিন নাম্বারটা লিখো।
চাচা নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক এসএমএস এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা।
ক্যাশ আউট করবো, পিন নাম্বারটা লিখো।
চাচা নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে। আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক এসএমএস এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, 6 লেয়ার PVC কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেল, ময়েশ্চার ভেজিটেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবার কেনাকে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোডশেডিংও খাবার কেনাকে দরতাজ। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার পণ্য।
কি বাবা, বিকাশ এজেন্ট ব্যবসা কেমন চলছে?
ভালো চাচা,
ক্যাশ আউট করবো। পিন নাম্বারটা লিখো।
চাচা, নিজের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি আমাকেও না।
ঠিক আছে।
আপা ভালো আছেন?
ভালো ভাই, ক্যাশ ইন করব। হ্যালো, কি বলছে? আমি তো আপনাকে টাকা পাঠাতে বলি নাই।
কি হয়েছে আপা?
ভুল করে বিকাশে টাকা পাঠাইছে, এখন ফেরত চাচ্ছে।
সন্দেহ হলে এখনই ব্যালেন্স চেক করেন। কিছু লোক এসএমএস এর মাধ্যমে আপনার মতো সরল মানুষের সাথে এই ধরনের প্রতারণা করছে, আবার কেউ কেউ তো লটারি জেতার লোভে টাকাও হারাচ্ছে। শোনেন, কিছু কথা মনে রাখলে নিশ্চিন্তে বিকাশ করা যায়। নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না, এমনকি অ্যাকাউন্ট ব্যালেন্সও না। আর ফোনে কেউ যদি আপনাকে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, সন্দেহ হলে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও ফোনে শুধুমাত্র কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ডায়াল করবেন না বা কাউকে টাকা পাঠাবেন না। বুঝছেন তো, অনেক ভালো লোকের মধ্যে দু একটা বদলোক তো থাকেই, তাই নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করেন।
প্রয়োজনের পাশে বিকাশ।
ভালোবাসার বাংলাদেশ।
আমি চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে। শুনছিলাম আশার জীবনের কথা। আসাম অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে কেমন আছেন এখন, কি অবস্থা
এখন? অবস্থা বলতে,
আপনার পূর্বতন সেই স্বামীর কি খবর?
হ্যাঁ, ওটাই বলতেছিলাম। তো উনি গেছে 6 মাস আগে, মারা গেছেন।
এই 6 মাস হলো?
জি, 6 মাস আগে শনিবার দিন উনি আমাকে ফোন দিল, আমার বাবুর সাথে কথা বলবে, বাচ্চাদের সাথে, মেজ মেয়েটার সাথে কথা বললো, আমার সাথে কথা বলবে। আমি গেস্ট ছিল, এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি পরে কথা বলবো। তো অন্যদিন পরে ফোন দেয়, আজকে আর ফোন দেয়নি। আমি ঘুমিয়েছিলাম, সারা রাত তো আমার ঘুম হয় না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আমি ভাবতেছি কি ব্যাপার, উনি মারা যাওয়ার 15 দিন আগ থেকে আমার কোনো ঘুম নাই, শুধু প্রেশার প্রেশার, 180-190 প্রেশার হয়ে যাচ্ছে। ডাক্তার বলে এত প্রেশার কেন, যখন বাবুরও হয়েছে ওই দিন থেকে শুরু করি 160-170-180-190 প্রেশার থাকে। তো সকালবেলা আমি উঠে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তসবি গুনতেছি, এই সময় আমাকে এক রিলেটিভ ফোন দেয়, সরি আমার বোন ফোন দেয়। আমার বোন ফোন দিয়া বলে কি যে আমার মেয়ের কথা বলে, ওর সাথে কথা বলে। তো বলে আম্মু তুমি এখন দৌড়ে তাড়াতাড়ি চলে যাও, আব্বু স্ট্রোক করছে, দম নিতে পারতেছে না। আমি ওই অবস্থায় শুধু যেভাবে ছিলাম, অন্যটা গায়ের মধ্যে দিয়ে আমার বাবুটাকে কোলে নিয়ে দৌড়ে চলে গেলাম, যে শুনে যে হাত ফাউন্ডেশনে নিয়ে গেছে। তো হাত ফাউন্ডেশনে নিয়ে গেছে, আমি দৌড়ে চলে গেলাম মেজ মেয়েটাকে নিয়ে, বড় মেয়েটা খালার বসায় বেড়াইতেছিল, ও আসতেছে। ওখানে যেয়ে দেখি আমার রিলেটিভ টি পুরা কান্না, হাউমাউ করে কান্না করতেছে, কি হয়েছে? উনি বেঁচে নাই, আধা ঘন্টা আগে উনি মারা গেছে। তারপর ভাবলাম যে আমার পায়ের নিচে মাটি শেষ, আমার সম্পূর্ণ বাবা হারা হয়ে গেল। আমার মেয়েটা আসলো, বড় মেয়েটা আসলো, আইসা সেন্সেস হয়ে গেল। এই বড় মেয়েটা আমার হাটে রোগী, 4 বছর আগে ডাক্তার আমাকে বলছে তার হাটে প্রবলেম, তাকে চিকিৎসা করানো, এই পরীক্ষা করে। আমি তো ভাবই খেতে পারি না, আর পরীক্ষা করাবো করতে গিয়ে সে আজকে কোনো কাজ করতে পারে না। সে তার সে তো হাঁটাচলা করলে তার বুকে হার্টবিট করে, সে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে সে 2 দিন বিছনাতে পড়ে থাকে। আজকে 4-5 মাস তার খাওয়া দাওয়া অনেক কমে গেছে, তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে, এবং সবসময় তার মাথা ব্যথা।
একটা মানুষ আর কত, আমরা ফোন কল গুলো ওপেন করি, আমি আসলে চাই না যে সাহায্যের ফেরিস্তে নিয়ে বসি এই রাত বিরাতে, আমি এটাও চাই না যে আপনাদের ভালো রাতটাকে আমি কষ্টে ভরিয়ে তুলি, বাট সমস্যা তো এটাই না, চারিপাশের কি চলতেছে, মানুষের জীবনের কি পরিস্থিতি। আমি আপনি যখন সামান্য থেকে সামান্য সমস্যায় দীর্ঘনিঃশ্বাস ফেলি, তখন আপনার পাশের বোনটি বা ভাইটি কে কেমন আছে সেটিও তো জানবার প্রয়োজন আছে। এদিকে তো অন্য কোনো গ্রহের মানুষ না যে আজকে তার জীবনের কথাগুলো বলছে। বিশ্বাস করুন, আমি যতদূর জানি, যতটুকু ইনভেস্টিগেট করে জানতে চেষ্টা করেছি, যে সঠিক তথ্যই উনি দিচ্ছেন। এবং আমরা যার অনুষ্ঠানটি শুনতেছি দেশ এবং দেশের বাইরে থেকে, অনেকেই ক্যালকুলেট করে দেখতে পারেন কিন্তু যে আমরা কত ভালো আছি। ওই অর্থে কিন্তু চিন্তা করলে সত্যি ওয়ার ব্লেসড, যে স্রষ্টা আমাকে আপনাকে কত ভালো রেখেছেন। আপনার কষ্টের সাথে আমি পুরো দস্তুর, আমি এতে সহমত। আপনার দুঃখের জন্য আপনি নিজেও দেখেছেন, আপনি যেভাবে কেঁদেছেন ঠিক একই পানি আমার চোখ দিয়ে বেয়ে পড়েছে। আপনি দেখেছেন যে আমি নিজেও কত বেশি বেসামাল হয়েছে আপনার কষ্টে থেকে। কিন্তু আমি নিজেও সবকিছু কথাই যখন আমি স্টুডিওতে বলি, কোনো কিছু কিন্তু বলতে ছাড়ি না আমি। আপনি নিজেই বলছিলেন যে আমি এতে শ্যাম প্রোগ্রাম করি এবং আপনি সেটি দিনের পর দিন শোনেন, তাই যদি হয়ে থাকে আপনি নিজেও বুঝেন এবং জানেন যে আমি সবকিছুই কভার করতে চেষ্টা করি। আপনার কি মনে হয় না যে এই সমস্ত কিছুই আপনার সাথে ভুল হয়েছে, ভাগ্য আপনার সাথে ভুল করেছে? আপনি কি নিজে কোনো ভুল করেছেন?
আমার নিজের জীবনে আমি জানা মতো কোনো ভুল করিনি।
আমি একটা কথা বলি, এই কথাটা আমার বলা উচিত এই কারণে যে আমি একতরফা ভাবে কোনো ইনফরমেশন দিই না, সেই কারণে। আপনি এই লোকটিকে প্রয়োজনের চাইতে বেশি প্রশ্রয় দিয়েছিলেন। যে লোকটি আপনার ঘরে, স্বামী তো না, সর্প হয়ে এসেছে, যার ছবল আপনাকে এখন পর্যন্ত নীল করে চলেছে। এই লোকটির ঘরে আসাতে কতটুকু সার্ভাইভ করেছেন জানি না, কিন্তু অনেক বেশি কিছু হারিয়ে ফেলেছে। এই লোকটি স্বপ্ন দেখতে শুরু করে, এরকম লোক তো পৃথিবীতে বিভিন্ন কর্নারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এর সম্বন্ধে বলার কোনো রুচি আমার নাই, এর সম্বন্ধে আলোচনা সমালোচনা অ্যানালাইসিস করার করে আমি সময় নষ্ট করতে চাই না। প্রশ্ন হচ্ছে যে এদের কাছে আমরা কিভাবে বিহেভ করব, এদের সাথে আমরা কিভাবে ট্র্যাকফুল এদের সাথে আমরা চলব, সেটা হচ্ছে বিষয়। আমার অবজারভেশন যে এই জায়গাতে আপনি একটু যদি প্রশ্রয় কম দিতেন, এই জায়গাতে ও যতটুকু মূল্যায়ন তার প্রাপ্য তার চাইতে যদি একটু কম মূল্যায়ন করতেন, তাহলে আপনার ব্যাপারে এত বেশি নিরঙ্কুশ বা এত বেশি আপনার ব্যাপারে বেপরোয়া হওয়ার সাহস সে পেত না। এবং এটার জন্য আপনাকে দোষ দিই না আমি, বয়সের চাইতে দ্বিগুণ প্রায় মানুষের সাথে যখন কারো বিয়ে হয়, যখন কারো স্বপ্ন এবং ইচ্ছের জিজ্ঞেস কেউ করে না, যখন সেই মানুষ দিন শেষে একজন মানুষ তার স্বপ্নর অপমৃত্যু হতে দেখে জ্ঞান হওয়ার পর থেকে, তখন প্রত্যেক মানুষের ভেতরেই তো ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া থাকে। সেই কারণে হয়তো এই ধরনের মানুষগুলো যখন বিভিন্ন রকমের আকর্ষণ নিয়ে, বিভিন্ন রকমের আকর্ষণের ডালি নিয়ে হাজির হয়, তখন যে কেউ হয়তো একটু প্রশ্রয় দিয়ে বসে। আপনার ক্ষেত্রে হয়তো এরকমই হয়েছিল আমার ধারণা। এই প্রশ্রয়টা পাওয়ার কারণেই দিনকে দিন এই লোকটি বেপরোয়া হয়ে ওঠে, যে কারণে অন্যের স্ত্রীকে পার্টনারের দোহাই দিয়ে রাস্তার মধ্যে তার জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলতে সে দ্বিধাবোধ করে না। প্রশ্রয়টা যদি একটু কম পেত, যত বড়ই ও ফিকিরবাজ হোক না কেন, এত দূর পর্যন্ত ডেসপারেট হওয়ার শক্তি বা সাহসের মধ্যে থাকতো না। দোষ দিই না আপনাকে আমি, দোষ এই কারণে দিই না, ভাগ্য দেবী এত বেশি পরিহাস করেছে আপনার সাথে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি, যার কাছে ধর্ম কর্ম সমাজ ব্যবস্থা তার চাইতে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। কিভাবে কলিজার টুকরায় সন্তানগুলোকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এই সন্তানদের মুখে দুই বেলা দুই মুঠো খাবার তুলে দেওয়া যায়, সেই ক্ষেত্রে ধর্ম বা অন্য সবকিছুই তখন গৌণ হয়ে যায় যখন স্রষ্টাই তো বলেছেন আস্তাফুল এই মাতলুকাত সৃষ্টির সরাসেরা এই জীব, সেই জীবের আরাধনাই তোমরা করো এবং সেই জীবকে আপনার আপনার মাধ্যম দিয়ে আপনার জঠরে স্রষ্টা পাঠিয়েছেন এই পৃথিবীতে, তাকে বাঁচিয়ে রাখাটাও তো আপনার জন্য ফরজে আইন হয়ে যায়, এটি তো আপনার জন্য সবচেয়ে বড় ধর্ম। তখন বাচ্চাটিকে 9 মাস বয়সে হারিয়েছেন, বাকি 3টা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের নিঃশ্বাস তাদেরকে ধার দিয়েছেন। স্যালুট জানায় আপনার পুরো স্ট্রাগলটাকে, সম্মানের সাথে শ্রদ্ধা জানায় আপনার পুরো পরিশ্রমকে, অনেক শ্রদ্ধা জানায় যে পরিমাণ কষ্ট করে আজ অবধি এই তিনজনের মুখে ভাত জুগিয়ে চলেছেন, আজ অবধি সব দিক থেকে পিছিয়ে থাকার পরেও আপনার স্বপ্নের সাথে, আপনার চাওয়ার সাথে, পাওয়ার সাথে, কষ্টের সাথে বেঁচে থাকা, মরে থাকা, রমজানের সময় শুধু মরিচ দিয়ে থেকে রোজে রোজা থাকা, সবকিছুর সাথে কম্প্রোমাইজ করেছেন অনলি কজ অফ ইউর চাইল্ড, তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য। এগুলোর জন্য অবশ্যই শ্রদ্ধা জানায়, বাট ওই ধরনের ভুল যেন আপনার মতো কেউ আর করে না বসে, কাউকেই যেন প্রয়োজনে চাইতে কেউ প্রশ্রয় না দিয়ে বসে। বুঝি মানুষই তো যখন স্বপ্ন মন মতো বাসা বাঁধে না, যখন স্বপ্নের মতো করে সবকিছু ঘটে না, তখন যে কোনো সময় যে কোনো কারো কাছে মানুষ যখন আকর্ষণ অনুভব করে তখন কিছুটা প্রশ্রয় দিয়েই ফেলে। এই ভুলটার কারণে অনেক সময় কিছু ফিকিরবাজ লোক আছে যারা তখন এই প্রশ্রয়ের মিস ইন্টারপ্রেট করে, তখন সে আরো বেশি বেপরোয়া হয়ে যায়, তখন আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তারা অবশ্যই ভালো কিছু দিতে পারে না, যাই দেয় সবকিছুই সাময়িক, বিনিময়ে অনেক কিছু নিয়ে যায়। আমি বিশ্বাস করি পূর্বতন ওই অবস্থায় থাকলে কষ্টে আপনি ছিলেন ঠিকই, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি সার্ভাইভ করে যেতেন। যে পরিস্থিতি আপনার কাছে এসেছিল, 3 দিনের নোটিশে বাড়ি ছেড়ে দিতে হবে, 50,000 টাকা না দিতে পারলে, সেটিরও হয়তো আপাত দৃষ্টিতে কোনো না কোনো সমাধান হতো, যত কষ্টই হোক না কেন। আজকে শিক্ষণীয় আপনার এই গল্প থেকে আমাদের লিসনার্সদের জন্য এটা, যত সিচুয়েশনই খারাপ হোক না কেন, সেখান থেকে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে যে বিজয় ঘোষণা করে সেই তো প্রকৃত বীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত পক্ষপাত দুষ্ট নন যে পৃথিবীতে এমন কোনো বান্দাকে এমন কোনো পরিষ্কষ্ট দেন না যেটার সলিউশন পৃথিবীতে হতে পারে না, সেখান থেকেও হয়তো ইউটার্ন নেওয়া সম্ভব ছিল, 48,000 টাকায় তো সেখান থেকেও হয়তো ইউটার্ন নেওয়া সম্ভব ছিল। তার জন্য হয়তো সেই ফিকিরবাজের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার প্রয়োজন পড়তো না, যদি না তাকে প্রশ্রয় বেশি দিয়ে রাখতেন, তাতে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো, হয়তো কিছু ঝড় হতো, কিছু পাতা উঠত, কিছু এদিক সেদিক হতো, কিন্তু একটা সময় তো স্ট্যাবল হতো, রাইট? ওই মরিচ দিয়ে ভাত খাওয়া, মোটা চাল আর ডাল দিয়ে ভাত খাওয়া, তাও তো অনেক শ্রদ্ধার সাথে সবকিছু ঠিকঠাক মতো চলত। তারপর আমি বলি, আপনার সমালোচনা, আপনার 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 বিচার বিশ্লেষণ করবার মতো ধৃষ্টতা আমি দেখাবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। বাট আমি শুধু এতটুকুই জানি যা ঘটেছে আপনার জীবনের ভিতর দিয়ে, আর ইন রিটার্ন আপনি যা করেছেন সেটি অবশ্যই আমি এতে শাম অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনাকে স্মরণ করি একজন মা হিসেবে যখন আপনাকে চিন্তা করি, আপনি স্মরণ করি যখন আপনার স্যাক্রিফাইস গুলো চিন্তা করি। এমন মা পৃথিবীতে পাওয়াও কিন্তু অনেক দুষ্কর জানেন, এখনো কিন্তু নবজাতকের লাশ এই 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 ডাস্টবিনের পাশে এই দেশেই পাওয়া যায়। এখনো কোনো মা তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে সেটি আবার নিউজ হয়। এই দেশ নিয়ে আর এই কালচার নিয়ে আমি এত গর্ব গর্ব করে কথা বলি বিভিন্ন সময়, আবার মাঝে মাঝে হাসি যে এমন কোনো নেগেটিভ কোনো ঘটনা নাই যে এখানে ঘটতেছে না, সেইখানে আপনার মতো মায়েরাও আছেন যারা নিজেদের ভালো লাগা মন্দ লাগা সর্বোচ্চ কিছু স্বীকার করে হলেও তার সন্তানকে বাঁচিয়ে রাখতেছে। শ্রদ্ধা জানাই আপনাকে আমি। আর আমার সবকিছু আটকে যায় যখন আপনার বড় সন্তানের ওই প্রশ্নের কাছে নিজেকে আত্মসমর্পণ করি, তখন যখন বলে যে মা আমাকে মেরে ফেলো না, তুমি যতই কষ্টে থাকো না কেন তুমি ধৈর্য হারা হয়ো না, মা আমার, আমরা যদি বড় হই ইনশাল্লাহ তোমার স্বপ্ন সমস্ত কিছু পূরণ হবে, আমরাই তোমাকে তোমার জীবনের মতো করে তোমার স্বপ্নের মতো করে বাঁচিয়ে রাখবো, আমাদেরকে মেরে ফেলো না। দেখি মানুষ মানুষের কাছ থেকে কত কাছে নাকি দূরে, আমি অনুরোধ করব কিছু ফোন কল নেওয়ার জন্য, অনুরোধ করব কিছু টেক্সট পাঠানোর জন্য, কারো কাছে হাত পাততে বসিনি রাত বিরাতে আমি এতে শান। তবে হ্যাঁ, আমি আশা করতেছি যেহেতু 2 মেয়েই তার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া অবস্থায় তাদের পড়া থেমে গেছে গত 1-2 বছর হলো, দুইজনেই ভার্সিটিতে রানিং, এমন কিছু কি সম্ভব না? অলরেডি 4 বছর ধরে হার্টে রোগী তার বড় মেয়ে, এবং দিনকে দিন তার অবস্থা খারাপ থেকে খারাপের দিকে। আপাত দৃষ্টিতে এই মেয়েটি সার্ভাইভ করার জন্য কিন্তু কারো কাছে হাত পাতেনি, সে ফাইট তার যুদ্ধ তার একার যুদ্ধ একাই চালিয়ে যাবে। কিন্তু অ্যাটলিস্ট ওই বাচ্চাগুলোর পড়ালেখাটা যেন কন্টিনিউয়েশনটা থাকে, তার জন্য কি আমরা কিছু করতে পারি না? এটার একটা সলিউশন হতে পারে, দিস দ্য মোস্ট মোস্ট এক্সপেক্টেড ওয়ে ফরওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে যদি পার্ট টাইম কোনো জবের কোনো ব্যবস্থা বাচ্চাদের জন্য করা যেতে পারে, যাতে করে সে পড়ালেখাটাও করলো সেই সাথে তার জবটাও কন্টিনিউ করলো, এবং সেই সাথে বাকি যে দুই মেয়ে আছে তার তাদেরও পড়ালেখার খরচটা অন্তত সেই মেয়েটি বহন করতে পারলো। আর সংসারে যে খরচ, যেভাবে কষ্ট করে চালিয়ে আসছেন এই এই যুদ্ধ চালিয়ে আসছেন এই আজকের আমন্ত্রিত অতিথি, সে হয়তো তার যুদ্ধ চালিয়ে যাবে এভাবে। এইটাই তো রাইট। আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, করজোড়ে অনুরোধ জানাচ্ছি, বন্ধু কেমন কি এমন কি কেউ আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এই দুই বাচ্চা ইউনিভার্সিটি পড়ুয়ায় দুই বাচ্চার জন্য, যারা পার্ট টাইম কোনো অ্যাক্টিভিটিস করে অন্য সংসার চালানো না, অ্যাটলিস্ট দুই তিন তিন বোনের, একটা তো তিন বছর বয়স রাইট, ওর তো প্রয়োজন পড়তেছে না, অন্তত দুই বোনের যে দুই ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের দুইজন দুইজনের পড়ালেখার খরচ তো অন্তত চালিয়ে নিয়ে পড়ালেখাটা চালিয়ে যেতে পারে। এই চাওয়াটা তো অনেক যৌক্তিক মেঘলা রাইট। এত কিছুর পরে আমরা মানে হাতির পিছনে না দৌড়ি অ্যাটলিস্ট দুজন মানুষকে বাঁচাতে আর কি, সেগুলোকে একটু বেশি বেশি পড়বার জন্য আমি অনুরোধ জানাবো। বাট প্লিজ ডু সামথিং, যাদের ক্ষমতা আছে, আমি তো ক্ষমতাবান হয়ে যায় তখনই যেহেতু আপনারা আমার সাথে থাকেন, তাই আমি খুবই অসহায় এবং খুবই কি বলে ওইটারে ক্ষমতাহীন একজন মানুষ ব্যক্তিগতভাবে, বাট ক্ষমতাবান এই কারণে যে মিলিয়ন মিলিয়ন লিসেনার্স আমার সাথে আছে, তারা রেসপন্স করে, কোনোদিন আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি, আজও হয় মাঝরাতে আমাকে ফিরিয়ে দিবে না বলেই আমার বিশ্বাস, দেখি তারা কে কি বলে।
আচ্ছা, যারা নাম্বার জানেন তারা তো অলরেডি ফোন করছেন, কিন্তু যারা নাম্বার জানেন না তাদের জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি, আমাদের অন এয়ার এর নাম্বার 09611904904, আবার বলছি 09611904904। অনেক ফোন আসছে, দেখি আমরা একটা ফোন কলে যেতে পারি কিনা। অনেকেই সংযুক্ত আছেন আমাদের সাথে, এস এম এস করছেন, কমেন্ট করছেন, আর দেখি একটা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানতে চাচ্ছিলাম যে আজকের অনুষ্ঠান রিলেটেড কোন রকমের ফিডব্যাক যদি আপনাদের থাকে সেটি জানবার জন্য, এবং সেই সাথে স্পেশালি আমরা এক্সপেক্ট করছি যদি কেউ থাকেন, যদি মনে হয় যে কোনো না কোনো একটা জব। ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা কিছু টেক্সট এর মধ্যে নিতে থাকি।
ওকে, ফেসবুকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, মানে কমেন্ট করেছেন যে জব করবেন জানাবেন, এই কথাটি লিখেছেন। তো আর অনেক বন্ধু আমাদের সাথে এই মুহূর্তে আছেন, যেমন আছেন হিমেল, ওকে, আছেন মুক্তা, এই মুহূর্তে আমাদের সাথে আমের যুগেলে যুক্ত হয়েছেন, স্পর্শ আছেন আমাদের সাথে এবং বলছেন যে কিছু করবার আছে, কিছু করতে চাই, বাট কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। আর নুরুদ্দিন আছেন আমাদের সাথে এই মুহূর্তে।
জরুরি না যে এখনই সব রকমের সিদ্ধান্ত নিতে হবে, বাট আমি আমি আশা করতেছি, আমাদের চাওয়াটা খুবই স্পেসিফিক, সেটি হচ্ছে যে দুই মেয়ের পড়ালেখা বন্ধ আছে প্রায় এক দুই বছর, যদি সম্ভব হয় একটা একটা পার্ট টাইম জব যেখানে ইউনিভার্সিটি পড়ুয়া এই দুই মেয়ে যেকোনো একজন তারা তারা তাদের পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ যদি পায়, তাহলে সুযোগ পাবে দুই বোনের পড়ালেখার খরচটা চালিয়ে নিতে। আমি সংসারের জন্য কিন্তু খরচের জন্য কিছু চাইনি,
একটা কমেন্ট আছে ফেসবুকে, ইমাদুল হাসান ইমরান লিখেছেন, লিসেনিং টু দিস ট্র্যাজিক স্টোরি ফ্রম নিউ দিল্লি, প্লিজ প্রোভাইড মি অ্যান অ্যাকাউন্ট নাম্বার অফ এনি ইন্টারন্যাশনাল ব্যাংক ইন বাংলাদেশ সো দ্যাট আই ক্যান ক্রেডিট ইট ফ্রম ইন্ডিয়া।
কে বলছেন?
ইমদাদুল হাসান ইমরান।
Okay, Imdad, we are really honored for the response, the way you respond from New Delhi, right?
Yes.
Okay, we are just giving you the information of this person, okay, with the all sort of bank details, and then we'll expect, inshallah, you will give some amount so that she can carry forward the her journey in future. Okay, আমরা কিছু information ওই ভদ্রলোককে দিয়ে দিব তার কাছে। ইমাদুল হকের ইমাদুলের জন্য এর মধ্যে ওয়েট করি, 10-15 মিনিটের মধ্যে যদি ইমাদুলের নাম্বার পাওয়া যায় উইল গিভ হিম কল ফ্রম হিয়ার।
এক্স্যাক্টলি, উনি তো আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে ফেসবুকে মেসেজ করেন আপনার নাম্বারটি তাহলে
আর কেউ
সাহায্য করতে চাই? এটা
টাকার ব্যাপার আমরা ওইভাবে সরাসরি বলিনি, সরাসরি বলিনি আমরা। আমরা আসলে তাদের সেই ডিগনিটির জায়গাটা থেকেই আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করেছি। দেখি আমরা কিছু ইনফরমেশন আর আর এই ধরনের কিছু ইনফরমেশন যদি একটা সেরকম কোনো জব বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা ট্রাই করব অন্য ফোন কলে। আচ্ছা, এই মুহূর্তে আমার ওকে আরেকটা ফোন কল আছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম
আসসালাম। ভাইয়া, আমি আজকে আপনাদের এখানে শুনছি, আমার ওনার কাহিনী শুনে এত বেশি খারাপ লাগছে যে আমিও এত বেশি, আমার যত কষ্টই হোক আমি ওনার মেয়েকে জব নিয়ে দিব, যত কষ্টই আমার হোক।
ওকে, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বাটা থেকে বলছি। আমি আইসক্রিম শুনি মাঝে মাঝে, বাট আমি কাউকে ফোন দিতে পারি না। আমি আজ আমার যত কষ্ট, আমি জব করি না, আমার যত পরিমানে কষ্ট, আমার পরিচিত যত মানুষ আছে আমি ওদেরকে বলবো আমি ওনার মেয়েদের জব দিব, যত কষ্ট আমি
আমি কি বলবো বলুন, আমি অনেক কৃতজ্ঞ গুরু দেশাম, আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবে।
আপনার
প্রত্যেকটা কান্নার যেন মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন, যেন আপনাকে একদম জান্নাত হিসাবে কবুল করে নেন, স্রষ্টা যেন আপনাকে যেমন স্বপ্ন আপনি দেখেন তেমন জীবন যেন আপনাকে উপহার দেন, স্রষ্টা যেন পৃথিবীর সমস্ত ভালো লাগা, সমস্ত ভান্দ ভালো লাগা আপনার কদম ছুঁয়ে যায়, সমস্ত মন্দ লাগা থেকে যেন দূরে থাকে। যে মানুষের জন্য এইভাবে কাঁদে, যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এরকম ভাবে ব্যাকুল হয়, তার সাথে দূর দূর তার কোনো রিলেশনশিপ নাই, তারপরও মানুষের জন্য যে কাঁদে, আল্লাহ যেন তার দায়িত্ব নিয়ে নেয়। অনেক ভালো থাকবেন আপনি, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। আমরা তার সাথে যোগাযোগ করব কিভাবে মেঘলা?
ওকে, আপনার নামটা?
আমার নাম পিঙ্কি।
আপনার সেল নাম্বার বলা দরকার নাই, বাট আমরা যোগাযোগটা কিভাবে করব তুমি কি?
আপনি যদি আমাদের অফিসে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমাদের অফিসের অ্যাড্রেসটি আপনার জন্য বলে দিচ্ছি।
আর এর চাইতে শর্টকাট কোনো ওয়ে
অথবা ফেসবুকে ইনবক্স করলে?
ভাই আমি সত্যি কথা বলতে আমি ফেসবুক চালাই না, আমার আম্মু আমাকে।
আচ্ছা, আমি আমি অন্য কোনো ওয়ে দেখি, অন্য কিছু মেঘলা অথবা ইওর নাম্বার, দ্য আনঅফিশিয়াল যে নাম্বার,
আনঅফিশিয়াল নাম্বার সেটা দিতে পারি, যেহেতু উনি ফেসবুক ইউজ করছেন না সেক্ষেত্রে কোন বইতে। ওকে, আপনি যদি আপনার নাম্বার, ফোন নাম্বার এবং আপনার নামটি 16260 তে এখনি একটু এসএমএস করে দেন তাহলে আমি
এটা টুকে নিচ্ছি। 16260
তে আপনার নাম্বার, ফোন নাম্বার এবং আপনার নামটি লিখে এসএমএস করবেন।
আমরা আমরা গেস্টের কাছে টি পৌঁছে দিব।
আপনি এখনি করবেন, আমি ওখান থেকে টুকে নিচ্ছি আপনার নাম, ফোন নাম্বারটি এবং নামটি,
এবং আমরা গেস্টের কাছে দিয়ে দেব।
আপনি
শুধু করুন, ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি সুদূর দিল্লিতে। নাম্বার আমরা কি কানেক্ট করে ফেলেছি?
না না না, কানেক্ট আমি করতে যাচ্ছি, আমি নাম্বার
করছি। এখন কিছুক্ষণের জন্য অনুরোধ করব যে আপনারা ফোন করা থেকে একটু বিরত থাকুন। নাও উই আর ট্রাইং টু কানেক্ট উইথ মিস্টার মাহিদুল ইমদাদুল হাসান ফ্রম নিউ দিল্লি। ঘটনার এক পিঠে যখন এই ধরনের কষ্টের কথা, দুঃখের কথা আসে, আবার আর এক পিঠে এই ধরনের ইনফরমেশন আসতে থাকে, কমিউনিকেশন করে মানুষ বিভিন্ন ভাবে, তখন আবার ভালো লাগায় মন ভরে যায়। চিন্তা করা যায় পিঙ্কি যেভাবে রেসপন্স করছিল, যেভাবে কাঁদতেছিল, যেভাবে তাদের জন্য যতখানি কষ্ট নিতে হয় তার জন্য সে প্রস্তুত আছে বলছিল, সত্যি মন অনেক বড় হয়ে যায়। এখনো তো মনুষ্যত্ব বেঁচে আছে, মানবতা বেঁচে আছে। এ দেশের বা এই পৃথিবীর একটি পার্ট যত বেশি ওর্স হোক না কেন, একটা পার্ট তো অনেক বেশি ভালো। আমরা চেষ্টা করছি ইমদাদুল সাহেবের সাথে কথা বলবার জন্য। উনি আছেন দিল্লি থেকে এবং দিল্লি থেকে উনি তার সেল নাম্বারটা আমাদেরকে দিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলে আজকের যিনি গেস্ট, গেস্টের অ্যাকাউন্ট ডিটেলসটা তার মাধ্যমে তার কাছে হয়তো পৌঁছে দেব। তবে একটি কথা বলে রাখা ভালো, আপনাকে স্পেশালি আমি বলি, কারণ যারা যোগাযোগ করে বা যোগাযোগ করতেছে তাদের সবাই যে আপনাকে ধরে নিতে হবে অনেক বেশি সব দিক দিয়ে ভালো এটা ভাববার কোনো কারণ নাই। তো আপনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার সাথে যোগাযোগ করবেন আর কার সাথে করবেন না। এটা আমাদের পক্ষে হয়তো পসিবল না ফিল্টারিং করা যে কি সঠিক আর কি ব্যাচ। আমরা চলে যাচ্ছি, নাও উই আর গোয়িং টু ওভার টু দিল্লি, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি আমি ভালো আছি, এখন অনেক ভালো আছি ইমদাদ সাহেব আপনাকে ফোনে পেয়ে।
আমি ভালো আছি অ্যাকচুয়ালি, পুরো আমি একজন ইন্ডিয়ান, আমি অ্যাকচুয়ালি চিটাগং এর মেডিকেল স্টুডেন্ট। আমি কিছুদিন আগে নিউ দিল্লিতে এসেছি কিছু একটা কাজ নিয়ে, আমার বাড়ি আসাম গুয়াহাটিতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, আমি আপনার প্রোগ্রাম অনেক শুনি, কিন্তু আজকের প্রোগ্রামটা আমাকে অনেক প্রভাবিত করেছে।
আমিও পাগল হয়ে গেছি ভাই।
Yeah, it is one of the best program I have ever received from Kaka 90.4, and I appreciate you, and আমি আশা করি আমি নেক্সট টাইম যখন ঢাকাতে যাব আপনি যদি আমাকে কিছু সময় দেন। আপনি
প্লিজ বাদার, ইউ জাস্ট ডু ইওর ভিজিট হিয়ার, আই এম রিয়েলি রিয়েলি অনার্ড উইথ ইওর প্রেজেন্স ইফ ইউ কাম হিয়ার।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আই উইল মিট ইউ ইন ঢাকা হোয়েনেভার আই উইল মিট ইন ঢাকা,
ইনশাআল্লাহ।
And I have already told him in my message and comment that if you provide me any international bank account with that person, then I can easily get it from here.
Okay, no problem.
Inshallah, I will try my best to help her. And the tragic story she has shared with us, it is just, what to say, has mobilized my heart.
Unexplainable. And obviously, I have told you about your question, Dad Sahib. You are listening to your question. ইমদাদ সাহেবের সাথে আপনি কথা বলে ইমদাদ সাহেবের সেল নাম্বার যেহেতু আমরা পেয়েছি আপনি তার সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনি
আপনি যখন ফোন করছেন এটা আমার বাংলা মিং নাম্বার আমি এখন ইন্টারন্যাশনাল রোমিং আছি
ও আচ্ছা রোমিং এ আছেন কবে নাগাদ আপনি ফিরে আসতে পারেন দেশে
আমি আমি ইনশাল্লাহ ঈদের আগে চলে আসবো আমার কুরবানি ঈদের আগে আমি চট্টগ্রামে থাকবো আমি ওখানে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং ফয়েজ লেকের একটা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট আমি ফাইনাল ইয়ারে
Okay, Indal Sahib, when you return back, no problem, then he will communicate with you, okay?
Okay, okay. Last, I want to tell you, Guru, what I have listened in my throughout the world, I have visited many countries, but you are one of the best that they have ever heard in radio.
Now I am seeing on your face that you're looking very smart buddy over here.
Oh, thank you so much. Thank you so much.
With your profile pictures. আপনি শুধু মন ভালো তা না আপনি দেখতেও ভালো আল্লাহ আসলে সব দিক দিয়ে দারুণ যত্ন করে মানুষকে বানিয়েছেন দাদা আপনার ছবি দেখতেছি আমি এখন কথা বলে তখন এটা সেটেল করতে পারেন ওকে ইমদাদ থ্যাংক ইউ বডি ভালো থাকবেন হ্যাঁ বাই বাই আল্লাহ হাফিজ ওকে আমরা আরো কিছু ফোন কল নিব কিছু টেক্সট নিব এই রিলেটেড যাতে করে যেখানে একটা একটা জব অ্যাকচুয়ালি দরকার সুপার টাইম জব হতে পারে যাতে করে ওর লেখাপড়াটা অ্যাটলিস্ট চলে নেক্সট ফোন কল আসসালামু আলাইকুম
হ্যালো আসসালামু আলাইকুম
বলেন সাম জি
হ্যালো
জি ওয়া আলাইকুম আসসালাম প্লিজ বলুন
জি মেহেদি বলছি গুলশান থেকে
জি মেহেদি সাহেব বলুন
জি আমি রূপসী বাংলা গ্রুপ এন্ড থেকে বলছি
জি প্লিজ
এটা কি ঢাকা এফএম থেকে বলছি
অফ কোর্স ঢাকা এফএম প্লিজ বলুন
আমি রূপসী বাংলা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর মেয়ে দি আছেন
ওহ উই আর সো অনার্ড সো অনার্ড
আপনি আপনি একটা জবের কথা বলেছিলেন
জি 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 স্যার সো অনার্ড ইউ আর কলিং আস সো অনার্ড
ঠিক আছে স্যাটারডে অথবা সানডেতে আমার অফিসে প্লিজ পাঠিয়ে দিবেন
জি জি
ওকে আমার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিবেন
জি প্লিজ আমার আমার শরীরে কাঁপুনি উঠে গেছে স্যার মানে আমি এই ভালো আমার শরীর কাঁপতেছে আপনার কথা শুনে আর কি ভালো লাগায় ভালো লাগায় আমি আবেগে আতিশয্যে একদম মানে পাগল প্রায় অবস্থা একটু কথা বলুন
আমি কখনোই শুনি না আপনার প্রোগ্রাম
আলহামদুলিল্লাহ আপনি শুনে আছেন
একদম রাতে আজকে মানে হঠাৎ করে ঘুম আসছে না তো পরে আপনার প্রোগ্রামটা ওপেন করলাম ভালোই লাগলো
আল্লাহর অশেষ রহমত আপনি শুনেছেন আল্লাহ বিশ্বাস করুন আমার মুখে কথা সরতেছিল না হাউ গুড আই এক্সপ্লেইন ডেসক্রিপশন অফ দিস উইমেন কিভাবে বলি কি না ঘটেছে তার জীবনের সাথে উনি 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 রূপসী বাংলার
বাবার বাবার মতোই না কিছু
জি ম্যানেজিং ডিরেক্টর উনি আমাদের সাথে আছেন উনি শুনলেন তো সবকিছু
আমার 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 আবার অফিস তো হচ্ছে বিজয়নগর
বিজয়নগর
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাথে
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাথে উনার অফিস উনার সাথে ফোনে কথা বলে সরাসরি আপনি চলে যাবেন মেয়েদেরকে সাথে নিয়ে যাবেন দুই মেয়েকে নিয়ে যাবেন ঠিক আছে আপনি একটু কথা বলুন যে একটু কথা বলুন মহিলার সাথে উনি খুব খুশি হবে প্লিজ
আসসালামু আলাইকুম
জি আসসালামু আলাইকুম
জি ওয়ালাইকুম সালাম জি স্যার ভালো আছেন
জি জি আমি ভালো আপনি ভালো আছেন
জি স্যার ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের
দোয়া আসলে আমি আপনার গল্পটা শুনলাম খুব খারাপ লাগলো আসলে পৃথিবীতে এরকম মানুষ অনেক আছে আসলে মানুষ সিলেকশন করাটা খুব ইম্পর্টেন্ট লাইফের জন্য যাই হোক এখন মেয়েদের একটা জব প্রয়োজন জব হলে আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে
স্যার আপনার নামটা আমি মিস করে গেছি স্যার স্যার আপনার নাম হ্যালো
আমার নাম হচ্ছে এমবি মাহাদি হাসান
মাহাদি হাসান ওকে মাহাদি হাসান স্যার অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা স্যার আমি আমার বলবার ভাষা নাই দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানটি শুনে
স্যার আজকে 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 আমি ঘুমাইনি আপনার গল্পটা শুনে একদম সজাগ আমি আমার বাসার সবাই সজাগ আছে ওরা সবাই বললো যে তুমি ফোন দাও ফোন দিয়ে দেখো কিছু করা
সবাইকে আমাদের ভালোবাসা জানাবেন স্যার আমরা অনেক অনেক দোয়া করি আপনার পুরো পরিবারের
জন্য থ্যাঙ্ক ইউ ওদেরকে স্যাটারডে অথবা সানডেতে বলেন যোগাযোগ করার জন্য
স্যাটারডে এবং সানডের মধ্যে যোগাযোগ করবে স্যার স্যার অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা আল্লাহ আপনার সমস্ত ভালো লাগে পূরণ করুক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক্স এ মিলিয়ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ তুমি আছো, আশেপাশেই আছো, একদম কাছে আছো, ডাকলে ডাকার মতো করে আমরাই হয়তো ডাকতে জানি না। সরি আল্লাহ যে কিছু কিছু কথা আবেগে আতিশয্যে প্রথম দিকে বলে ফেলেছিলাম, যে পক্ষপাত দুষ্ট এই সেই, তুমি আসলে এই পাশে থাকো, ডাকার মতো করে তোমাকে ডাকতে।
আজকে কমেন্ট কম আসছে, সব মেসেজ আমাদেরকে ইনবক্সে মেসেজ করছে ফোন নাম্বার সহ, যেহেতু কমেন্টে করলে প্রবলেম পাবলিক
সবাই কি শুধু কন্ট্রিবিউট করার জন্য,
কন্ট্রিবিউট করবার জন্য, যেমন আছেন এই মুহূর্তে মুস্তাক আহমেদ
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে ছিলেন মাহাদি,
এমডি মাহাদি হাসান,
এমডি মাহাদি হাসান, ম্যানেজিং ডিরেক্টর রূপসী বাংলার একটি ডিপার্টমেন্ট, একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট বিজয়নগর অফিস। শনিবার অথবা রবিবার আপনি ফোন করে নাম্বারটা আমাদের কাছে আছে, স্যারের সাথে যোগাযোগ করলেই উনি বলেছেন ইনশাল্লাহ চাকরির
ব্যবস্থা,
এবং গোটা বাড়ির মানুষ শুনতেছেন, ভেরি ফরচুনেট যে আজকে উনি অনুষ্ঠানটা শুনছিলেন এবং সবাই শুনেই সিদ্ধান্ত নিয়েছে যাতে করে আপনার জন্য ফোনে কথা বলা হয়। আল্লাহর অশেষ রহমত,
আমরা একটা ফোন করি,
আল্লাহ তুমি পাশে আছো, আসলেই তুমি পাশে আছো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভালো
আছেন? জি জি
জি। আমি ঢাকা নাগরিক বলছি ভাইয়া।
জি
ভাই, আপনার সেন্ট্রাল সেন্টার ফর জাকাত, জাকাত ম্যানেজমেন্ট হলো আমার এক বড় ভাই হাজি আব্দুল বাকি সাহেব।
জি,
আমি হাফেজ, আমি এবার ইন্টার পরীক্ষা দিচ্ছি, আমার ছোট বোন আগের পরীক্ষা পরীক্ষার্থী, আমার ছোট ভাই ফাইভে পড়ে, আমার বড় ভাই ডিগ্রিতে পড়ে, আমার আব্বু একজন আর্মি, আমার পাঁচ সরকারি স্কুলের টিচার, তাহলে পূর্বজন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমি আপনার সেল নাম্বার এই মানুষটিকে দিয়ে দিচ্ছি, যাতে করে ওনাদের যদি প্রয়োজন হয় তারা কমিউনিকেট করবে। এখন পর্যন্ত যে ইনফরমেশন এসেছে আমি আরেকবার বলি, যে কথাটা একবার বলেছি আরেকবার বলি, অনেকেই কিন্তু যোগাযোগ করবে, যেহেতু এই জায়গাটাই এমন যেখানে মানুষজন অনেক কানেক্টেড থাকে আমাদের এই অনুষ্ঠানের সাথে। আপনাদেরকেই কিন্তু নিজের উদ্যোগেই সিদ্ধান্তটা নিতে হবে, কার সাথে আপনারা যোগাযোগ করবেন বা কার সাথে যোগাযোগ করবেন না। কারণ ওই যে কথাটা উনি মাহাদি সাহেব বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, জীবনে চলার পথে মানুষ সিলেকশন করাটা খুব জরুরি, খুব বুদ্ধিদীপ্ত হয়ে মানুষ সিলেকশন করতে হয়। তো আমি তাই অনুরোধ করব যে আপনি ওইভাবে চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কার কাছে আপনারা কমিউনিকেট করবেন আর কার কাছে করবেন না। এটা আপনাদের নিজ দায়িত্বেই করতে হবে, কারণ আমি এতে সময় তো ওই সময় তো আপনার সাথে থাকবো না, রাইট? আর আমার জানবারও কথা না যে কি ভালো বা কি মন্দ, কার মনের মধ্যে ভালো মতলব আছে বা কার মনের মধ্যে খারাপ মতলব আছে, রাইট? বাট যিনি আমাদের সাথে ফোনে এসেছিলেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি তার ইশারা দিয়ে দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে, আমার ইন্টিউশন বলতেছেন যে আমরা সঠিক জায়গার সন্ধান অলরেডি পেয়ে গেছি, এবং চাকরির ব্যবস্থা সমস্ত কিছু হয়ে গেলে হয়তো আমরা সেলিব্রেট করব এই স্টুডিওতে। জি আসসালামু আলাইকুম। লাইনটা কেটে গেছে, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, মেঘলা বিদায় নিব আমরা, অলরেডি 10-15 মিনিট সময় অতিক্রান্ত হয়েছে।
এক্স্যাক্টলি, এর মধ্যে পিঙ্কি কে বলে রাখি, আমি ওর নাম্বারটি নিয়ে নিয়েছি,
আমরা অলরেডি পিঙ্কি এবং সেই নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনাকে। আমরা যেহেতু দিল্লি থেকে যিনি ফোন দিয়েছিলেন এমদাদুন, তার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এবং যিনি রূপসী বাংলা, যিনি
ওনার অ্যাড্রেসটি লিখে
দিচ্ছি, হ্যাঁ, তার ডিটেইলস সাথে তার সেল নাম্বার,
সেল নাম্বারটা হয়তো আমরা কালেক্ট করতে পারবো না, বাট ওনার নামটা এবং ডেজিগনেশনটা আর
আচ্ছা সেগুলো দিলেও আপনাদের পক্ষে কালেক্ট করা সম্ভব। উনি স্পেসিফিক বলেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর, তার পাশে রূপসী বাংলার অফিস, রাইট? না,
হ্যাঁ, রূপসী বাংলার একদম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাথে, ওখানে নিশ্চয়ই ওনার নাম বললেই মানে বুঝে ফেলবেন, আর যেহেতু ঢাকা এফএম এর প্রোগ্রামের নাম বললে নিশ্চয়ই উনি বুঝবেন, শুনে নেবেন।
ঠিক আছে, বাট আমি কনফিউজ ছিলাম, নাহলে আমি সেল নাম্বারটা, আমি ভাবছি যে তোমাদের কাছে সেল নাম্বারটা অলরেডি আছে।
না, সেল নাম্বারটি আমাদের কাছে নেই।
ওকে ওকে, তারপর আমরা একটু অনুরোধ রাখবো, 16260 এটা আমাদের পোর্ট, যদি স্যার এখনো শুনে থাকেন না আমার নাম্বারটা যদি এসএমএস করা যায়, কিন্তু আমরা যে পর্যন্ত এই পর্যন্ত যে ডিটেলসটা পেয়েছি তার ভিত্তিতে ওই ঠিকানাতে উনি যোগাযোগ করতে পারবেন বলেই আমরা জানি, বিশ্বাস করতেছি উনি পারবেন। দিস ইজ মানে অলরেডি ইটস এনাফ যে যোগাযোগ করা যাবে। তারপরও যদি যদি শুনে থাকেন অনুষ্ঠানে এখনো স্যার, চাইবো যদি সম্ভব হয় একটা টেক্সট আমাদের 1-6260 তে করতে, নাম এবং সেল নাম্বার দিয়ে। লাস্ট ফোন কল, আসসালামু আলাইকুম।
হ্যালো গুরু।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, মুস্তাফা আহমেদ বলতেছি সিলেট থেকে। সিলেট থেকে বলতেছি।
আচ্ছা আচ্ছা, স্বাগত জানাচ্ছি। ভালো আছি বাংলাদেশ।
জি জি, আমি অ্যাকচুয়ালি এগুলো আমি শুনি না, যেমন আমি দেশে আসছি বেড়াইতে আমার ফ্যামিলি সহ ঈদ করবো, আমরা প্রবাসে দেখি। মানে সত্যি খুব কষ্ট লাগছে, কারণ আমার প্রবাসে থাকি, স্টেডিয়ামে স্টাডি করি, আসি দেশে আসছি বেড়াইতে, কিন্তু এই যে দেশের কালচার থেকে সত্যি মানে আব্বু আম্মা আসতে চাইছিল না দেশে, বলছে যে আরো বড় বড় যাইবা। তারপর মানে আমরা ওদের খাটতেছি খাটতে, তারপর দেশে আসছি যে না বাংলাদেশে যাইবো, মানে বাংলাদেশে একটু শুনলাম যে 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 আমাদের কোন রিলেটিভ মানে আমাদের ওইখানে গেলে আমরা মানে খাদি যে না আমরা দেশে যা বড় অনেক প্রশংসা করে দেশে। কিন্তু আজকে যে অনুষ্ঠান যে শুনলাম, যে ওই যে আমার যে আন্টি অনুষ্ঠানটা শুনলাম, সত্যি খুব কষ্ট লাগছে, আমার লজ্জিত। তোমার মা বাবা বলে যে বাংলাদেশে এখন না তোমরা বড় হোক, এখন গেলে বুঝতো না, কিন্তু আমরা অনেক মানে কষ্ট পাইতাম, সবাই আলোচনা করতাম যে কবে দেশে যাইবো, অনেক লাভ করে, অনেক অনেক মিস করে আমরা আমাদের দেশকে,
আমাদের দেশ দেশ বিষয়টাই তো, অনুভূতিটাই তো এমন, দেশ তো মিস করার মতোই একটা ব্যাপার। অনেক ধন্যবাদ। কিন্তু দিস নট দ্য অনলি পিকচার্স অফ বাংলাদেশ, রাইট? এটাও কিন্তু ভাবতে হবে। আবেগে হয়তো আমি তখন যাই যে বলি না কেন, বাংলাদেশের সফলতার গল্পের কিন্তু শেষ নাই, কিন্তু আমাদের দেশে এই ধরনের কষ্টের ঘটনা অবিরত ঘটে চলেছে, সেটাকেও আমরা আন্ডারমাইন করতে পারি না। আমি সেটাই বলবার চেষ্টা করেছি। তার মানে কিন্তু এই না যে আমাদের দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে, শুধুই এই ধরনের ঘটনায় আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। আমাদের দেশে দারুণ ভাবে চারিদিক দিয়ে হয়তো ডেভেলপ করতেছে, জিডিপি প্রবৃদ্ধি, রেমিটেন্সের বৃদ্ধি, চারিপাশ সবকিছু ঠিকঠাক হওয়ার চেষ্টা চলতেছে, অনেক ভালো ভালো দিক, অনেক ভালো ভালো সাকসেস স্টোরি হয়তো দেশে তৈরি হচ্ছে। অ্যাপার্ট ফ্রম সাকসেস, এ ধরনের ঘটনা, এ ধরনের কষ্ট, এ ধরনের পিছিয়ে পড়া গল্পও তো আছে, সেগুলোকেও তো আমরা আন্ডারমাইন করতে পারি না, নজর আন্দাজ করতে পারি না, এড়িয়ে যেতে পারি না। এবং যখন এসব ঘটনা শুনি তখন আবার এত বেশি ঘটনার মধ্যে ঘটনা লুকিয়ে থাকে যে ভাবতে কষ্ট হয় যে আদৌ কি ঘটনাগুলো আমাদের দেশটাকে বিলংস করে, আদৌ কি ঘটনাগুলো আমাদের কালচারকে বিলংস করে, আমাদের জাতীয় সত্তাকে বিলংস করে, এই ধরনের কোয়েশ্চেন তখন চলে আসে। শেষ করতেছে অনুষ্ঠান, শেষ করছে অনুষ্ঠান, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টেক্সট, সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছে। আপনাদের সমর্থনের জন্য আমি এহতেশাম অসম্ভব রকম কৃতজ্ঞ, অসম্ভব রকম কৃতজ্ঞ। আমি অবাক হয়ে শুধু দেখতেছিলাম টেক্সট গুলো, আর অবাক হয়ে ফোন গুলো নিচ্ছিলাম। সবাই বিভিন্ন ভাবে অর্থ সাহায্য দিতে চেয়েছেন, বিভিন্ন ভাবে পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তবে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ অলরেডি আমাদের কাছে যে সিগন্যালটা পাঠিয়েছেন মাহাদি হাসানের, মিস্টার মেহেদি হাসানের মাধ্যমে, আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো আমরা স্বপ্নের কাছে পৌঁছে গেছি মনে হচ্ছে আমার। বাকি সিদ্ধান্ত আপনার, রাইট? সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন, কে ঠিক কে বেঠিক, কার সাথে কথা বলবেন কি বলবেন না, বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে তার মাধ্যমে হয়তো সমাধানটা হয়ে যেতে পারে। 1-6260 তে মেহেদি হাসানের এই সেল নাম্বারের অপেক্ষা আমরা, রাইট? একটু যদি যদি না হয় অসুবিধা নাই, ঠিকানা তোমাদের কাছে আছে, ওইভাবে আপনি পৌঁছে যাবেন। আর যদি সবকিছু ঠিকঠাক হয় প্লিজ আমার কাছে একবার আসবেন আমার স্টুডিওতে, সেদিন এটা মাথায় নিয়ে আসেন, কান্নাকাটি করা যাবে না, বহুত কাঁদাইছেন গোটা বিশ্বের মানুষকে, সেদিন কাঁদতে পারেন শুধুই যেন সেটা আনন্দ হয়। ঠিক আছে, অফকোর্স আই উইল, কারণ আপনার আজকে রাতে আমার ঘুম হবে না, শুধু এগুলোই মাথার মধ্যে চলতে থাকবে, ততদিন পর্যন্ত অস্বস্তিতে থাকবো যতক্ষণ পর্যন্ত শুনবো যে আপনার ভালো একটা কিছু ব্যবস্থা হয়েছে, রাইট? শেষ করছি মেঘলা, শেষ করছি বন্ধুরা, সবার কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এত চমৎকার রেসপন্স করার জন্য, পাগলের মতো আমাদের সাথে থাকবার জন্য। ইন্টেনশনালি কারো রাত খারাপ করার জন্য আমি এসব গল্প নিয়ে আসি না। যারা ভালো আছে তারা তো আছে, যারা অনেক কষ্টে আছে, বেশি বেশি কষ্টে আছে, তাদেরকে যদি ভালো লাগে এরকম একটা পরশ বুলিয়ে দিতে পারি সেটাই বা কম কিসের, রাইট? এখন বলুন তো অনেক বেশি ভালো লাগতেছে না
এক মেহেদি হাসানের মাধ্যমে যদি ভাগ্যের চাকাটা ঘুরে যায়, সমস্ত কষ্ট দুঃখ এক নিমিষে কি ভালো লাগে রূপান্তরিত হয়ে যায়নি? যারা যারা শুনছেন, দারুণ ভালো লাগা নিয়ে কি তারা ঘুমোতে যাচ্ছেন না? আর যখন শুনবেন যে সত্যি তাদের ব্যবস্থা হয়ে গেছে, তখন পরপারে যে মানুষটি চলে গেছে ছয় মাস আগে, সেই মানুষটি কি না ফেরার দেশ থেকে তার সন্তানরা ভালো আছে জেনে শান্তি পাবেন না? এই যুদ্ধ করে আসছে যে ভদ্রমহিলা, সে কি শান্তি পাবে না? সেই সন্তানগুলো যে আস্ফালন করে অসহায়ের মতো বলেছিল যে মা আমাকে মেরে ফেলো না, দেখো তোমার স্বপ্নের মতো করে তোমাকে আমরাই বাঁচিয়ে রাখবো, তারা কি ভালো থাকবে না? এদের ভালো থাকার গল্প যখন আপনি শুনবেন, তখন আপনি কি ভালো থাকবেন না? বিদায় নিচ্ছি, প্রত্যেকটি প্রাণ করে খুব ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে এইভাবে রেসপন্স করার জন্য, যেটা গুরু হিতেশম বলে গেলেন আসলে খুবই চমৎকার। আর আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে যাতে এই রকম যা পেছনে ফেলে এসেছেন সেই দিকে যাতে আর না যেতে হয়, সবকিছুই যাতে সুন্দর হয়, সাবলীল হয়, অনেক ভালো হয়, এই কামনা আমাদের এখান থেকে। আর বন্ধুরা সাথে আছেন অবশ্যই, আল্লাহ উপরে আছেন সাথে আছেন, এবং পাশাপাশি আমাদের বন্ধুরা তো আছেনই, সব কিছুই ঠিক হয়ে যাবে। তো বন্ধু যারা ছিলেন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেতে যেতে বলে যেতে চাই যে ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি এবং এখান থেকে আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে কিন্তু আপনি পুরো সপ্তাহ জুড়েই অ্যাক্টিভ থাকতে পারেন। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কটি www.facebook.com/90.4dhakafm এবং এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং যেখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ 77,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো আমাদের পোস্টে আপনি পুরো সপ্তাহ জুড়ে অ্যাক্টিভ থাকতে পারেন লাইক দিয়ে, কমেন্ট দিয়ে অথবা শেয়ারের মাধ্যমে, এবং এসএমএস করতে পারেন আমাদের কমন এসএমএস পোর্টে যদি আপনি আসতে চান আমাদের এইখানটিতে অতিথি হয়ে শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু অনেক অনেক ভালোবাসা, আগামী সপ্তাহে কথা বলার প্রত্যাশায় চলে যাচ্ছি, তবে ফিরে আসবো খুব শীঘ্রই, ভালোই থাকুন।
ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। এই পতাকার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই পতাকার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার।